সেদিন টঙ্গি থেকে আমি হারিকেনটা কিনি কোনো কারণ ছাড়াই, মানে পকেটে টাকা ছিল, টাকাটা নষ্ট করার উদ্দেশ্যই। এর বাইরে এটাও বলতে পারেন যে জাস্ট আমি হারিকেনটা খুঁজতে গিয়ে পেয়ে গেছি। আমার অতীতে পড়ে থাকতে বেশি ভালো লাগে, অতীতের স্মৃতি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখনো যে সমস্ত কাণ্ড কারখানা করি, এই কাণ্ড কারখানা দেখলে মানুষ মনে করে আমি এখনো অ্যাবনর্মাল। কিন্তু আমার এখনো অভ্যাস আছে যে আমি যদি কোনো বই পড়ি তো ওই বই কখনো ন্যাচারাল আলোতে অথবা আর্টিফিশিয়াল কোনো আলোতে আমি পড়ি না। ওই বই পড়ার জন্য আমার আশপাশে মন জ্বলে, কারণ আমার কাছে তো এখন আর কোবে বাতি নেই আর ওই হারিকেনটাও নেই, কিন্তু একটা মন জ্বালালে কিন্তু সেই একই অনুভূতি আমি টের পাই। এবং এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে কথা বলছি, একটা মোমবাতি জ্বলছে এখন ওই একই অনুভূতি দেওয়ার জন্য। যেমনটা অনেক সময় হয় কি, ছোট থাকতে আমরা গল্প শুনি দাদাদের কাছ থেকে, নানাদের কাছ থেকে, দাদি নানি, আবার কোনো কোনো সময় মামাদের কাছ থেকে বা চাচাদের কাছ থেকে শুনি তো, কিন্তু সেই ঘটনাগুলো এখন শুনলে অত বেশি ভয় পাবেন না। কিন্তু সেই সময় ভয় রাখতো, কারণ আগে তো সেই ব্যাপারে আপনি জানেন না। তারপরে যখন আপনি শুনছেন, আপনার আবহ, আলো, অ্যাম্বিয়েন্ট পরিবেশ, এই সব কিছু আপনার মনস্তাত্ত্বিক অংশের উপরে এমন চাপ তৈরি করে, তখন আপনি কোনো কারণ ছাড়াই ভয় পান। আর মনে হয় ওরা আপনার পায়ের পাশে দাঁড়ানো, ওরা আপনার পায়ে এখন স্পর্শ করতে পারে, ওরা দাঁড়িয়ে রয়েছে, ওদের চোখ রয়েছে, ওদের হাত রয়েছে, ওরা দেখতে কিম্ভূত কিমাকার। কিন্তু তখন আপনি শুনে যাচ্ছেন এবং কাঁপছেন এবং চোখ বন্ধ করে আছেন, কেন জানি মনে হয় যে পিঠের পিছনে শিহরণ লাগে, এখনই এসে কেউ পিঠের উপরে হাত রাখবে কিনা, বা এখনই এসে কেউ আমার ঘাড়ে হাত রাখবে কিনা। ওই অদৃশ্য পরশ কিন্তু আপনি সেই ছোটবেলাও পেয়েছেন গল্প শুনতে শুনতে। কিন্তু আমি যখন এই ঘরে বসে রয়েছি, পর্দার ওই পারে এই স্পেসে কতজন রয়েছে তা কেবল আল্লাহই জানেন। ওরা আমাদের দেখে, ওরা আমাদের শুনে, কিন্তু ওরা ইন্টারফেয়ার করে না। ওদের সেই ডাইমেনশনটা ওইরকমই, দেখার সামর্থ্য আছে, ইন্টারফেয়ার ওরা করে না। কিন্তু প্রায় সময় যখন আমরা যখন নিজেদেরকে খুলে ফেলে এইভাবে, আমরা তখন ভয় পাই, মনে হয় কি জানি দেখছে আমাদেরকে, কারণ ওরাই আমাদেরকে দেখে। হ্যাঁ, আমার বাড়িতে কেউ নেই, আমার ঘরেও কেউ নেই, আমার সাথেও কেউ নেই, কিন্তু আচমকাই আমি ভয় কেন পাবো? কারণ কিছু সময়ের জন্য ওরা আপনার দিকেও তাকায়। যখন ওরা তাকায়, আপনি সেই অনুভূতি টের পান, আপনার রূহ ওদের দেখে, কিন্তু আপনার এই জৈবিক চোখ তার দেখবে না যদি সেই চোখ না খুলে, যদি আপনার অন্তরের সাথে আপনার রুহের কানেকশন শক্তভাবে না হয়, আপনার উপর যদি আপনার নার্ভস এবং কারিনের যদি পাকড় বেশি থাকে, তখন এই ক্ষমতা আপনার দেবে যাবে। কিন্তু তারপর ওই ক্ষমতা আপনাকে মাঝে মাঝে সিগন্যাল দেবে, ওরা কিন্তু দেখছে। ঠিক এইভাবেই আমি বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে গিয়েছি, যে সমস্ত বাড়িতে আমি যাই, কখনো কখনো আমি অন্যের সাথে হয়ে গিয়েছি, কারণ তারা বলতো ভাই একটু চলেন, বড় ভাই একটু চলো, ছোট ভাই একটু চলো, আপনি একটু থাকবেন, কি এরকম। কত বাড়িতে গিয়ে আমি অন্য আরেকজনের রিচুয়ালের জাস্ট একজন পার্ট বলতে কি একটা কর্নারে বসে থাকার লোক। ওই অবস্থা থেকে পরবর্তীতে আমি সেখানে নিজে নিজে জড়িয়ে গিয়েছি, কারণ আমি তো দেখতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি একটা বাড়িতে যাই, একদিন ইশারা নামাজের পরে আচমকা আমার সেই পরিচিত ইমাম, অবশ্য কয়েকজন রয়েছে বললে চিনবেন না আপনারা, আমার এক পরিচিত ইমাম আমাকে মানে একেবারে কাঁধে হাত রেখে বললো, ভাই আমি এমনিও ফোন দিতাম, কিন্তু পেয়ে গেলাম তোমাকে, 10টা বাজে একটা বাসায় যাওয়া লাগবে। আমি বললাম যে আমি তো আর যাবো না, আপনাদের কাজ আপনারা ওইভাবে করে নেন। বললো যে না ভাই, তুমি তো দেখো, তুমি তো দেখো আর মানে রূপটা কি একটু দেখো তো। আমি বললাম ঘটনা কি, ছেলেটার নাম বললাম না, ধরে নিন ছেলেটার নাম ফরহাদ, মানে ওর আসল নাম বলছে না, এই জন্য ভুল হতে পারে। তো ফরহাদ ছেলেটার বয়স 19 বছর, ছেলেটার চুল একটু বড়, ছেলেটার মুখে ব্রণ রয়েছে, ছেলেটা কিন্তু একটু শ্যামলা থেকে একটু ডার্ক, মানে শ্যামলা থেকে একটু ডার্ক, এবং ছেলেটার স্বাস্থ্য মোটামুটি ভালো। ব্যাপার হচ্ছে কি, ছেলেটার কি যেন একটা সমস্যা দেখা দিয়েছে। ওনারা অনেক ট্রিটমেন্ট করছে, এখন ছেলেকে তারা ঠিক করতে পারছে না। তা আজকে একজন আসবেন, মানে উনি একজন নিয়ে আসবেন, ওই ছেলের বাড়িতে যাবে তারা, এবং তারা সেখানে যে তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করার চেষ্টা করবে। আমি শুধুমাত্র আমার এই ভাই, মানে আমার এই ইমামের অনুরোধে যাচ্ছি, মানে আমার এই ইমামের কাছে কিন্তু আবার ওই পরিবার এসছে, এবং এই ইমামই কিন্তু আবার অন্য আরেক ব্যক্তিকে ম্যানেজ করেছে, আমাকে ম্যানেজ করেনি কিন্তু। তো আমি গেলাম, আমি যখন ওই তারা কথা বলছে, আমি নিজেকে সেপারেট একটা জায়গায় বসিয়ে রেখেছি নিজেকে, তারা কথা বলছে, তারা সেই সমস্ত আলাপ আলোচনা করছে যেটা ন্যাচুরালি আলাপ আলোচনা হয়, ওই আলাপ আলোচনা একটা আমার কানে ঢোকে নাই, কারণ আমি সেটার দিকে ফোকাসই করিনি, এই জন্য ওই আলাপ আলোচনার একটা শব্দ আমি জানি না, মনেও নেই। কিন্তু আমি যেটা করছিলাম তা হচ্ছে, আমরা তো একটা রুমের ভেতরে বসা, আমার আমার থেকে 3-4 হাত দূরে একজন ব্যক্তি বসা, আর আমি ওয়ালের পাশে বসা, আমার নজর বারবার ওই যে ওই রুমের বাইরের দিকে চলে যাচ্ছিল, পর্দার ওই পাশে গিয়ে জানি দাঁড়ানো, পর্দার ওই পাশে যে দাঁড়ানো সে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে, ফোঁস ফোঁস করে, ধীরে সুস্থ না, এবং সে যখন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে পর্দার ওই পারে দাঁড়ানো অবস্থায়, আমি এইখানে ওইখানে বসা অবস্থায় আমি তাকে দেখতে পাচ্ছি। একজন নারী, লম্বা, চেহারাও লম্বা, পুরো শরীর চিকন, মাংস নেই, মাংসহীন, শুধুমাত্র চামড়ার উপরে ভেইন দেখা যায়, অথচ সে পর্দার উপরে তাকে আমি দেখতে পাচ্ছি। প্রচন্ড আক্রোশ তার চেহারায়, প্রচন্ড আক্রোশ চেহারাটা প্রথমে মনে হলো ঠিকঠাকই, কিন্তু পরে খেয়াল হলো এই চেহারার এক পাশ মনে হয় যেন গলে গেছে, গলে গেছে, আমি আবারও বলি গলে গেছে, পোড়ানা, পচানা, এমনকি গায়েব না, গলে গেছে। এবং যখন গলে যাওয়া চেহারার এক পাশের এক্সপ্রেশনও যখন আপনি দেখবেন, তখন আপনি মিলাতে পারবেন যে মানুষের চেহারাটা কেন এত সুন্দর। এই চেহারা বিকৃত হয়ে গেলে এই চেহারার এক্সপ্রেশনও বদলা যায়, ওই এক্সপ্রেশনের সাথে সাথে সেই ক্রোধের উন্মত্ত যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস ছাড়ার শব্দ, তখন কেবল আমি পাচ্ছিলাম, নতু না। কিছুক্ষণ সে সেইখানে ছিল ওই পর্দার ওই পাশে, তারা কে কোন কথাবার্তা বলছে সম্ভবত সে সেটা শুনছিল, আমি কাউকে ইচ্ছে করে বাধা দিইনি, কিন্তু আমি নিজেকে গুটিয়ে রেখেছিলাম, কারণ আমাকে সবসময় আমি সেব শিখিয়েছেন, তুমি দুই ধরনের এন্টিটির সাথে কোনো কিছু নেগোসিয়েট করতে পারবে না, তাদের সাথে কোনো রকম কথা বলে তুমি কোনো সুরাহা করতে পারবে না, তাদের উপরে একেবারে হামলে পড়া ছাড়া কোনো উপায় আর তোমার নেই। এক হচ্ছে কারিন, দুই হচ্ছে পরি, কারণ এদের দুইজনের হিসাব একদম আলাদা, এবং আমার চোখের সামনে যাকে আমি দেখতে পাচ্ছি এখন, মানে না থাকিও, সে যে একজন পরি তা বুঝতে আমার বাকি নেই, এবং তার সাথে আমার কথা হচ্ছে, আমি ওই সময়ও তার কথা বুঝতে পারছিলাম, সে আমাকে কথা বলছে না, কিন্তু আমি কান্না শব্দ শুনতে পাচ্ছি। এটা দুঃখের কান্না নয়, এটা এমন এক ভয়ঙ্কর কান্না যে কান্না আপনি ভয় পাবেন, যে কান্না আপনার রূপ কাঁপিয়ে দেবে, এই কান্নার শব্দ বাড়ে আর কমে, আর এই কান্না না মূলত রাগের কান্না, দুঃখের না, এই রাগের কান্না শব্দ। এবং যখন আমি এক পলকের জন্য চোখ খুলে তার দিকে তাকালাম, মানে দরজার দিকে দেখার জন্য, যদি আমি চোখে দেখতে পাই কিনা, আমি তার মাথার নিচের দিকে দেখতে পাই, অর্থাৎ তার পা সিলিংয়ে, পর্দার ওই পাশে। একটা মানুষও জানে না, যারা এখানে কথা বলছে এখন তারা নিজেরাও জানে না যে পর্দার ওই পাশে যে অন্ধকার জায়গাটা ওইখানে আমি পরিটাকে দেখছি। এবং মনে মনে আমি বলছিলাম ঘটনা ঘটে গেছে, আমি জানি কি হতে পারে। এখন পর্দাটা একটা ঝোড়ো বাতাস ভেতরে ঢুকলে যেভাবে পর্দা রিয়্যাক্ট করবে, পুরো পর্দাটা ঘুরে একটুর জন্য উপরে সিলিং ফ্যানে যা লাগে নি। এবার কারণটা বুঝতে পারলেন যে আমি কেন দেয়ালের এক কোনায় ছিলাম, কারণ আমি সিলিং ফ্যান ভয় পাই। একটুর জন্য লাগেনি, সবাই আতঙ্কিত হয়ে লাফ দিয়ে যে জায়গা থেকে সরে গিয়েছে, কিন্তু আমার চোখের সামনে তখনও সে উল্টো ঝুলে রয়েছে ঠিক দরজার পাশে। তার চোখের দিকে আমার চোখ, তার বডির কোনো স্ট্রাকচার বোঝা যায় না, কারণ ওই স্ট্রাকচারটা কেমন জানি স্মোকি, ফগি, কুয়াশাচ্ছন্ন, কালো ধূসর। মাথাটা বোঝা যায় আর দুটা চোখ ঠিক পরীদের মতো। পরীদের চোখ সুন্দর হয় না, এই চোখ এত ভয়ঙ্কর, না দেখলে বুঝতে পারবেন না। এই চোখের ভেতরে একটা গুণ রয়েছে, এই চোখের একটা অংশ অনেকটা সাপের মতো। আপনার তখন তেমনই মনে হবে, চেহারা দেখবেন, চেহারা দেখতে মনে চায়, চেহারা দেখার আগেই চোখ দেখেই বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর হতে পারে। লোকজনে হুড়াহুড়িতে আমি নিজেকে আরেকটু গুটিয়ে নিলাম, চোখ বন্ধ রাখলাম। আশপাশে না তুম 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 শব্দ হয়, এবং এই তুম তুম শব্দটা যে এখন হচ্ছে এই শব্দটা বাকি সবার সাথে আমি শুনতে পাচ্ছি। ছেলেটার মার যে ভীষণ কান্না শুরু, মানে ছেলেটার বাবা মেয়ে মানে ওনার স্ত্রীকে থামাতে পারছে না, ওনার মারাত্মক ভয়ঙ্কর কান্না। এবং তিনি ওই সময় হেঁচকিও দিচ্ছেন, দমও আটকে যাচ্ছে, মানে তার মৃত্যুর মতো অবস্থা হয়ে গেছে হঠাৎ। আপনি কিন্তু কখনো সিচুয়েশনে বুঝতে পারবেন না যে ওই সিভিয়ার কন্ডিশনটা কতটা সিভিয়ার ছিল। সিচুয়েশন কেটে গেলে মনে হয় আরে ঠিক হয়ে গেছে, কিন্তু না, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা ছিল তখন মানুষের। তারপরে আমি কিছুটা সময় মনেই করতে পারছি না এখন যে আমি কেন ওই কিছুটা সময়ের কোনো কিছু আমার মনে নেই এখন। আমার পুরোপুরি খেয়ালটা এখন ওদিক থেকেই আসে, যে দিক থেকে আসছে হচ্ছে আমি বসা, সবাই বসা, আমাকে দুজন ডাক দিল, আমি উত্তর দিইনি তখনও। তারা কিন্তু দরজার ঠিক ওই পাশে, যে জায়গাটা ডাইনিং স্পেসের মতো, কিন্তু ছোট্ট একটা রুমের মতো, ওই ওইখানে তারা বসেছে। ছেলেটাকে তারা মাঝখানে বসিয়েছে, ছেলেটাকে রাউন্ড করে কয়েকটা গামছা দিয়ে একটা রাউন্ড ফিগারের মাঝখানে, মানে রাউন্ড বৃত্তের ভিতরে বসালো তারা, এবং ছেলেটার কাঁধে একটা গামছা দেওয়া হলো, এবং এই গামছার ভেতরে তেল মাখানো ছিল এবং অন্যান্য জিনিসপত্র দেওয়া ছিল, আমি জানি কি জিনিস। এবং তারা সেটা দেওয়ার পরে তারা ওই গামছা থেকে ছেলেটাকে ঘ্রাণ শুকতে বলে, এবং ছেলেটার হাতে একটা আয়না দেয় তারা। এবং ওই সময় ঘটে সবচেয়ে বিচিত্র ঘটনা আমার দেখা। আমি দেখতে পাচ্ছি সবাই তার সাথে কথা বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বিচিত্র, এই জন্যই বললাম যে ছেলেটা সবার সামনে উল্টো হয়ে চলে রয়েছে, সিলিং ফ্যান থেকে উল্টো হয়ে ছেলেটা ঝুলে পড়েছে। ওই ঘরে কিন্তু সিলিং ফ্যানটা চলছে তখন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলিং ফ্যানটা একদম থেমে রয়েছে। ও পা সিলিং ফ্যানে বাঁধা এবং ও উল্টো ঝুলে তাদের দিকে তাকিয়ে হাসছে। সে যখন হাসছে তাদের দিকে তাকিয়ে, ওই একই সময়ে আমার সামনে যে দরজা যে জায়গাটা রয়েছে না, এই জায়গাটা যে জায়গাটাতে আমি তাকে উল্টো ঝুলে থাকতে দেখেছি পরীকে, সে কৃপি ভঙ্গিতে হেঁটে গেল, কৃপি ভঙ্গিতে স্লো মোশনে সে হেঁটে গেল শুধু আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। ওই সময় কিন্তু আমি ওর চোখ দেখেছি, আমি বললাম না ওই চোখে কাজল দেওয়ার চোখ হলেও ওই চোখের মনে খুব ভয়ঙ্কর, ওই চোখের মনে অনেক ভয়ঙ্কর। এবার আমার উত্তর ভিতরে ভয় লাগে, আমি ভয় অনুভব করি। ওদিকে দোয়া কালাম বা যেটাই হোক রিচুয়াল চলছে, তারা চাচ্ছে যে পরী সামনে আসুক, বা তারা তো বলেই নিয়েছে, তারা ধরে নিয়েছে পরী, কারণ তারা না জানলেও তারা বুঝেছে ছেলেকে যদি ধরে পরী, মেয়েকে যদি ধরে জিন, এটা তাদের 100% রুল আর কি। তো কেউ কেউ তো একটু হাসি ঠাট্টাও, মানে তাদের চেহারার ভিতরে হাসি ঠাট্টাও রয়েছে, মানে অন্যান্য সাথীরা সেই গ্রুপের, মানে তারা আজকে পরীর সাথে কথা বলবে, ভেবেছিল তারা পরীর সাথে কথা বলবে আজ রাতে, কিন্তু এ তো যেমন তেমন পরি না। ওদিকে তারা কথা বলার চেষ্টা করছে, এইদিকে আমি কিন্তু ওই ক্রিপিলি মানে ক্রিপি ভাবে হেঁটে যাওয়ার পরের আর কিছু দেখিনি। সিলিং ফ্যানে বসে ছেলে ঝুলছে না, কিন্তু বলেছিলাম যে একটা বিচিত্র জিনিস দেখেছিলাম। বিচিত্র জিনিসটা হচ্ছে ওই ছেলেটা ওইখানে বসা, ছেলেটার পায়ের ফাঁক দিয়ে মেয়েটা বিলয়, কারণ এটা আমি অল্প একটু দেখতে পাচ্ছিলাম, এই জন্য আমি আন্দাজ করে বলতে পারছি। সেটা পায়ের ফাঁক দিয়ে মেয়েটা বেরোয়, সে পরি, এবং সে যখন বের হয় সে ছেলেটার উপরে এমন ভাবে চড়ে বসে যেভাবে কেবল বেতাল চড়ে বসতে পারে আপনার কাঁধে। চড়ে বসার পরে সে নিজের যেন খোলস বদলাতে শুরু করলো, শরীর থেকে চামড়া যেভাবে ওঠায় মানুষ, সে নিজের চেহারার ওই পাশের অংশটা, চিপ পাশের অংশটা গলে যাওয়া, ওই চেহারার ওই অংশটা সে ওইখান থেকে কি জানি তুলছে, কিন্তু নিচের জিনিসটা সেই গলিত অংশটা তখনও সেইখানে, অর্থাৎ সে উপরে কোনো প্রলেপ হোক বা কোনো কোনো কিছু হোক সে সেটাকে তুলছে, এবং তোলার পরে আমি তাকে দেখলাম সেই চামড়া জাতীয় কোনো কিছুর উপরে সে ফু দিল। ফু দেওয়ার পর ছেলেটার মুখ সে হা করালো নিজের ইশারায়, ওই চামড়াটা ছেলেটার মুখের ভিতরে গুঁজে দিল, গুঁজে দেওয়ার পরে ছেলেটার থুতনিকে সে লাগিয়ে দিল, এবং সেও চাবাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু ছেলেও চাবাচ্ছে। ওই একই সময় বাকি সবাই যারা উপস্থিত তারাও খেয়াল করে ছেলে চোখ বন্ধ অবস্থায় মুখ দিয়ে কি যেন চাবাচ্ছে, তারা ধারণা করলো যে এখন মনে হয় পরি কথা বলবে, এবং ছেলেটা তখন চোখ খুলে, ছেলেটার জিভ না ততক্ষণে কেটে অর্ধেক ছিঁড়ে গেছে প্রায়। ও যখন মুখটা খুলে, বিচিত্র জিনিস এই জন্যই তো বলেছিলাম, ও যখন মুখটা খুলে ওর জিভের এক পাশ থেকে এমন ভাবে কাটা যেন মনে হবে যে এটা একটা সাপ, কিন্তু সাপের জিভ অনেক মোটা, এরকম মনে হবে আপনার, মুখ দিয়ে রক্ত পড়ছে সমানে। ওর মা পুরোপুরি অজ্ঞান, ওর মা লাফ দিয়ে উঠলো, উনি আমি দেখলাম উনি ওনার বুকে দুটো থাবা মারলো নিজের বুকে, মানে যেরকম হ্যাঁ হ্যাঁ করে মারা, এবং উনি এমন ভাবে বললো উনি নিজে ওয়ালার সাথে বাড়ি খেয়েছিল মাথা, সেন্সলেস হয়ে পড়ে উনি। তারা সবাই ধরে ছেলেটাকে বের করার চেষ্টা করে, কিন্তু একজন যখন একদম কাছাকাছি পৌঁছে যায় তাকে লাথি মারে ছেলেটা, এবং ওই অবস্থায় ছেলেটা শুধু গোঙাচ্ছে, চোখ বড়, চোখ একদম বিকট, এবং সে গোঙাচ্ছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে, এবং জিভের যে অংশটা মানে সাইড দিয়ে কেটেছে যেহেতু আগার অংশটা টিকটিকি লেজের মতন মরছে তখন। প্রচন্ড ভয়ঙ্কর কান্নার শব্দ যেটা এখন ওরা সবাই শুনেছে একসাথে, প্রচন্ড ভয়ঙ্কর কান্নার শব্দ, এবং হাঁস মুরগি যত ধরনের মানে পালিত পাখি হতে পারে, কাক হতে পারে, কারণ আমি সমস্ত আওয়াজ শুনতে পাই তখন এই বাড়ির চারপাশে, মানে ওই ফ্ল্যাটের চারপাশে প্রচন্ড মারাত্মক বিজাতীয় শব্দ, মানে ভয়ঙ্কর ভাবে ওরা ডাকছে, মানে কি জানি এক অমঙ্গল, মানে কি বুঝাবে ওরা এত শব্দ, যে ওই সময় এই শব্দ থামানোর জন্য আমি বাধ্য হয়ে আল্লাহু আকবর বলে আজান দিতে শুরু করলাম। মানে শব্দ থামাতে হবে তো আমাকে, ওরা না থামাতে পারুক আমি তো পারি, এবং আমি আগেও বলেছি ঘটনা লিখলে কখনো বোঝাতে পারি না যে আমি ওই সময় কাঁপছিলাম, ঘটনা বলার সময় বুঝাতে পারি, প্রত্যেকটা বার যখন সামনে কেউ আসে পাশ দিয়ে কেউ হেঁটে যায় কোনো শব্দ যদি শুনতে পাই গলা কাঁপে, হাত পা তখনও কাঁপে। আস্তে আস্তে ঠিক হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি থ্রেডটাকে পুরোপুরি বুঝতে না পারবেন। ওই বিজাতীয় শব্দ, ও ছেলের ওই অবস্থা, ও নিজের সেই গুন্ডির বাইরে বেরোতে পারছে না। ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত, বাকি লোকেরা এরা কেউ দরজার সামনে যে দাঁড়িয়ে রয়েছে। আমি আবার বেরোতে পারছি না সিলিং ফ্যানের ভয়ে। যেমন এই বিজাতীয় শব্দ, ঠিক তেমনি ওই পরি সিলিং ফ্যানে নিজেকে বেঁধে রেখেছে এমন ভাবে। সিলিং ফ্যান তো ঘুরছে ঘুরছে, আমি দেখতে পাচ্ছি ও ঘুরছে। একটা কাপড়কে যদি আপনি ম্যানিকুইনে পরিয়ে দেন এবং সেই ম্যানিকুইনটা যদি আপনি চেয়ারে বেঁধে দেন এবং ওই ম্যানিকুইনের সমস্ত ফিচার যদি সাধারণ মানুষের মতো হয়, মানে হাতও মুভ করবে, পাও মুভ করবে, মাথাও মুভ করবে, আপনি তখন হয়তো ইমাজিন করতে পারবেন যে ফ্যানের সাথে বাধা অবস্থা যদি ফ্যান ছেড়ে দেয় তাহলে কিরকম লাগবে দেখতে। ওইভাবে পরিটা আমার চোখের সামনে ঘুরছিল। ওরা কেউ জানতই না, ওটা কেউ জানতোই না যারা এসছে। এই প্রথমবার আমি কিন্তু উঠে দাঁড়াই, এবং উঠে যে দাঁড়াই এই জন্য যে এটা নিজের ইনস্টিংক্ট আমার, যে আমি এই সিচুয়েশনের উপর হয়তো কন্ট্রোল নিতে পারবো। এই উঠে দাঁড়ানোর সময় কিন্তু আমি আজানটা শুরু করেছিলাম, এবং ওই সময় প্রথমে আমার গলা কাঁপছে, প্রচন্ড ভাবে কাঁপছে, কারণ এটা আতঙ্ক। গলা প্রচন্ড ভাবে কাঁপছে এবং কাঁপতে 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 কিছু সময়ের ভিতরে যখন আমি হাইয়া আলাল ফালাতে চলে গেলাম, ওই সময় আমার গলা সম্পূর্ণভাবে ঠিক এবং আমার যত কাঁপুনি ছিল সব চলে গেছে। তখন আমি আমার শরীরে পুরোপুরি ফুল কন্ট্রোলে, এবং আমি যত আরো সুন্দর করে আজান দিতে শুরু করলাম, ছেলে ছেলের জায়গায় ঠিক আছে, সে তখনও বলতেছে, আমার চোখের সামনে কিন্তু সে পড়ে আর নেই। বুঝতে পারলাম যে সে কিন্তু ছেলের পেছনেই, কিন্তু আমি ওকে দেখতে পারি দেখে, ও সমস্ত অ্যাক্টিভিটি আমি দেখে ফেলেছি। ও যে উপরে যে লাভ দিয়ে উঠে চলে গিয়েছে, এটা তো মূলত খুশির কারণে। ওই বিজাতীয় শব্দগুলো আর ওই কান্না ততক্ষণে ধীরে 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 কমতে শুরু করেছে এবং একসময় গায়েব হয়ে গেছে। আমি তখন ওই বাড়ি থেকে যে বের হবো সেই অবস্থা ছিল না। ভদ্রমহিলার চেহারা পানি ছিটা মারলাম, ভদ্রমহিলার হুশ আসলো। তিনি তো ছেলের ওই অবস্থা থেকে পাগল হয়ে গেছেন, আর এদিকে আমার কাছে অ্যাম্বুলেন্সের ফোন দেওয়ার নাম্বার নেই। আশপাশের মানুষদেরকে আনার পরে আরো একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হলো, কিন্তু কোনো মতে ছেলেটাকে মেডিকেলে পাঠানো গেল এক ঘন্টা পরে। এবং ছেলেটার ব্লাড লস হলেও অত বেশি ক্ষতি হয়নি আর কি ব্লাডের, কিন্তু জীব, কিন্তু যদি জীব আপনি মনে করুন যে আপনার জীব সাইডে মানে প্রস্থে দেড় ইঞ্চি, ওর কিন্তু দেড় ইঞ্চির কাছাকাছি কেটেছে, মানে লেগে থাকার মতো অবস্থা কেটেছে, মানে ধার দিয়ে কামড় দিয়ে। এখন ছেলেটা তো হাসপাতালে, এখন তারা ট্রিটমেন্ট করতে পারছে না। কিন্তু হাসপাতালে ঘটনা ঘটছে কি, ছেলে যেমন ট্রিটমেন্ট রিফিউজ করে, ওর চিকিৎসাকে করাতে পারে না, ও খুব ভায়োলেন্টলি কামড় দেওয়ার চেষ্টা করে সবাইকে এবং নিজেই কান্না করতে থাকে, খালি অদ্ভুত ভাবে কান্না করতে থাকে সে। পুরো ঘটনার যে আমি নিজেই সাক্ষী, আমি তো জানি কি ঘটনা ঘটেছে, কিন্তু ওই অবস্থাতে তো আমি চাইলেও যে কোনো একটা জায়গায় যেয়ে বলতে পারবো না যে আমি এখন পুরো সিচুয়েশনটা টেক ওভার নিয়ে নিচ্ছি, যা হয় এখন আমার উপর দিয়ে যাবে, পারি না তো বলতে। কিন্তু তারপরও ভাগ্যের লিখন, কোনো কোনো সময় যে বলেছে যে এমন এমন জায়গায় যাই যাই গেস্ট হিসেবে, পরবর্তীতে রূপ বদলাতে হয় আমাকে। আমি কিন্তু যে ওই সমস্ত কাজ সেরে কিন্তু আমি সেভাবে সাথে কথা বলেছিলাম, তখন পর্যন্ত কিন্তু আমি ওই পরিবারের সাথে যোগাযোগ আর হয়নি আমার, মানে আমি ওই দিন চলে এসেছিলাম। কিন্তু আমি সাহেব আমাকে বলেছিল এরা হচ্ছে এক জাতের পরি, এদের সাথে দুই ভাবে মানুষের সাথে কন্ট্যাক্ট হয় এদেরকে কারোর উপরে পাঠিয়ে দেওয়া হয়, এই কেসে এই ছেলের উপরে পাঠানো হয়েছে, আবার দ্বিতীয় যে পন্থাটা সেটা হচ্ছে এরা নিজের থেকে যদি আকৃষ্ট হয়, এরা যদি নিজে থেকে আকৃষ্ট হয় এরা সোয়াইবের চাইতে ভয়ঙ্কর হতে পারে, আবার এদেরকে যদি কারোর উপরে পাঠানো হয় এরা কিন্তু তিন গুণ খারাপ হতে পারে। একটা ব্যাপার কি যে একজন জিন এবং একজন পরি, দুজনের মধ্যে তফাৎ শুধু এক জায়গাতে, শক্তির দায়। স্বাভাবিকভাবে পুরুষ যে সে এগিয়ে থাকবে তার শক্তি বুদ্ধিমত্তা সমস্ত কিছু দিয়ে, কিন্তু নারী এগিয়ে থাকবে জেদের উপরে। এবং যখন জেদের উপরে থাকে, নারীর জেদ অনেক ক্ষতি ঘটাতে পারে পুরুষের চেয়ে তো বেশি, কারণ তারা পুরুষদেরকেও নাড়িয়ে দিতে পারে কিছু সময়ের জন্য। আর যে পরীর কথা এই মুহূর্তে আমরা আলাপ করছি, তার নাম হচ্ছে সিলাহুর। আমি সাহেব বলেছিল সিলাহুর এই এখানকার কেউ না, কিন্তু উনি জানেন এই ছেলেটার বাবার বাড়িতে সিলাহুরকে ডেকে আনা হয়েছে। তাদের বাবার বাড়িতে এমন একটা স্পেস রয়েছে যে স্পেসে সেখানে বাঁশঝাড় রয়েছে এবং রয়েছে একটা প্রায় সদ্য কৈশোর পেরোনো বটগাছ। অবাক লাগে শুনতে, কিন্তু বটগাছেরও একটা সীমারেখা রয়েছে। প্রত্যেকটা সৃষ্টিকে একটা সময় পার করতে হয়, ঠিক ওই রকম কৈশোর পেরোনো একটা বটগাছ। এই দুইটা গাছ, দুইটা মানে একটা বাঁশঝাড় এবং বটগাছের একেবারে সন্ধিস্থল রয়েছে, একটা এক অদ্ভুত জায়গা। যেই জায়গায় বাঁশের যে ঝাঁ, সে বাঁশের ঝাড়ের নিচে যে শক্ত শেকড়গুলো চারপাশে ছড়িয়ে গেছে, ওই বট গাছের শেকড়ও সেখানে এসে মিলিত হয়েছে, সেটা মাটির অনেক নিচে। এবং সেই পিং পয়েন্টের উপরে তারা তাদের প্রক্রিয়া মেনে সিলাহুরকে নিয়ে আনে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল সিলাহুরকে এই ছেলের বাবার উপরে চালিয়ে দিতে, কিন্তু সিলাহুর বাবার উপরে চাপেনি, চেপেছে ছেলের উপরে। কখনো কখনো কিন্তু এমন হয়। সেদিন আমি সাহেব উঠে যাওয়ার সময় আমাকে বলছিল, সিলাহুর কিন্তু হার পছন্দ করে। আর হার কারা পছন্দ করে জানো? যারা নরক পিচাস, এরা মানুষের মাংস খেতে দ্বিধাবোধ করবে না। এই কথাটা তিনি আমাকে বলেছিলেন। তখন ওই যে বললাম, তখন পর্যন্ত কিন্তু তাদের সাথে আমার কোন রকমের কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়নি। ওই রাতের পরে সিলাহুরের কথা প্রায় ভুলে গিয়েছিলাম আমি, কারণ অন্যান্য কাজে ব্যস্ত। আরো অনেকদিন পরে আমার সাথে আবার সেই ইমামে যোগাযোগ হয়। সেই ইমাম এবার বলল যে, দেখো এতদিন তো এদিক ওদিক করে অনেক কিছু চেষ্টা করলো তারা, এখন তুমি কি একবার দেখবা কিনা। আমি বললাম যে এতদিন পরে মনে পড়লো আমার কথা, কিন্তু আপনারা তো এদিক ওদিক সব জায়গায় ঘুরলেন, ছিলাম তো আমি ওই জায়গাতে, পরে আমার সামনে চক্কর কাটলো, সব কথা কিন্তু আমি আপনাকে বললাম, বলার পরও কিন্তু আপনি ওদেরকে বলেন না, ওদেরকে ওয়ার্নিং দেন নাই। বলে যে দেখো, ঢাকা শহরের মানুষ সব ধরনের কথা নিতে পারে না। এখন যদি আমি তোমার কথা করে সেই দিন বলে দিতাম, এটা তোমার কাছে সেদিনই আসতো, কিন্তু সেদিন আসেনি কথা না। সেদিন যদি আমি সবই বলে দিতাম, এরা তো বাড়িতে থাকতেই পারতো না। অবশ্য আমি ইমামকে ওই কথাগুলো জানিয়েছিলাম, যেটা আমি সব জানিয়েছিলাম। তখন ইমাম আমাকে বলল, অবস্থা খুব খারাপ, এখন ছেলে পুরোপুরি চলে গেছে, পুরোপুরি কন্ট্রোলের বাইরে, এবং ছেলে এখন হাড় চাটে। আমি আবারও বলি, ছেলে এখন হাড় চাটে। যদি মা ছেলেকে ধরতে যায়, ছেলে মায়ের হাত ধরে ঠিক যে জায়গায় যে বোনগুলো রয়েছে না, মানে কবজির একটা সাইড দিয়ে তো আমাদের বোনগুলো পাওয়া যায়, চামড়া ঠিক নিচে বোনগুলো রয়েছে, ওই চামড়ার উপর দিয়ে জিব্বা দিয়ে চাটে, কাটা জিব্বাটা কিন্তু সেলাই করে লাগানো ঠিক হয়ে গেছে প্রায় মোস্ট, কিন্তু ওইভাবে চাটে আঙ্গুল, নিজের আঙ্গুল নিজেই চাটে। একদিন নাকি ওর মা দেখতে পায় যে নিজের আঙ্গুলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে বড় বড় চোখ করে, মানে ওই আঙ্গুলটাকে সে এখন খালি কামড় দিয়ে ছিঁড়ে ফেলা বাকি। তো মা সাথে সাথে চিৎকার করে ছেলের নাম নেয়। নাম নেওয়ার পরে একবার মায়ের দিকে তাকায়, তারপরে হাত ছড়ায় ফেলে। পরিবারের প্রত্যেকটা মানুষ আতঙ্কের ভেতরে দিন কাটাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোক আনে, আমি নিজের লোক নিয়ে যাই। মানে ইমাম বলছিল যে আমি নিজেও তো লোক নিয়ে গেছি, কিন্তু ঘটনা খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত। তখন আমি বললাম, এই যে শেষ পর্যন্ত খারাপ হয়ে গেল, তারপরে আমার নাম পাল্লাসটা, তাই না? বলে যে ভাই, আমি কখনো এরকম সিরিয়াস কেস দেখি নাই। তখন সে মানে যেহেতু সে প্রথমবার অনেক কিছু ফেস করলো, এই জন্য সে আমাকে বলছিল, পরশু দিন রাতে তারা গিয়েছিল, মানে যখন আমাকে সে ঘটনা বলছে, গত হয়ে যাওয়া পরশু আর কি, সে ওই দিন রাতে আরেকজন লোক নিয়ে গিয়েছিল। সেই লোক তার অ্যাবিলিটি হচ্ছে যে তার কাছে একজন অতি পুরাতন জিন নাকি আসে, এটা হচ্ছে তার কথা। অতি পুরাতন জিন নাকি আসে এবং সবসময় আমি তার ব্যাপারে একটা গল্প শুনেছি, সে নাকি জিন্দা দিয়ে মিষ্টি আনিয়ে মানুষদেরকে খাওয়াতো। যাই হোক, আমি কখন দেখিনি। তো যখন সে বসে, ইমাম বলছিল, ওই ছেলে নিজে থেকে বলে বসলো যে আজকে তোর কোনো হুজুর আসবে না, কোনো মিষ্টি নিয়েও কেউ আসবে না, তুই এখান থেকে ভাগ, আর তুই যদি না ভাগিস তো শরীর থেকে মাংস ছিঁড়ে নিয়ে আমি খাবো। তা স্বাভাবিকভাবে এগুলো তো হুমকি, এই হুমকিগুলো তো হুমকিগুলোকে তো আমলে নেওয়া যায় না। এখন তারা থ্রেটের ব্যাপারে পুরোপুরি মানে একেবারে অজানা ছিল, মানে থ্রেটটা যে কতটা ডেঞ্জারাস। তিনি তার প্রক্রিয়া শুরু করলো অন্ধকার করলো ঘর, ঘর অন্ধকার করলো। ঘর অন্ধকার করার পরে উনি কি করছে, উনি জানা ইমামের কথা হচ্ছে যে সে একটা চিৎকার শুনতে পায়, মানে ওই লোকেরই, আর একটা শব্দ, একটা বিজাতীয় জানোয়ারের শব্দ, বিজাতীয় নিঃশ্বাস নেওয়ার মতো শব্দ, বিজাতীয় গড়গড় করার শব্দ, আর ওই ব্যক্তির চিৎকার। তমুসমুস করে ওরা যখন লাইট জ্বালায়, ওরা দেখতে পায় যে ওই ছেলের মুখ হা হয়ে গেছে, এতখানি ঠোঁট আছে না, ঠোঁট ঠোঁটের যে কর্নার গুলো কেটে গিয়েছিল, ও পুরো মুখ পুরো দাঁত ওনার হাতের বসানো, মানে ওই যে বাহুতে আর্মে বাইসেপ যেখানে থাকে পুরো বসানো, আর ব্লাড বেরিয়ে পড়ছে, কিন্তু মাংস তুলতে পারেনি, দাঁত বিঁধিয়ে ফেলেছিল। এবং যে সময় কোনো মতে মা আর বাবা এবং ওই দুজন আত্মীয় মানে ভাই ছিল ওর কোনো, তারা যখন কোনো মতে ছেলেটাকে সরায়, ওর চেহারার ভিতরে নাকি হাসি ছিল, আর ওর চোখ দেখে না ওই লোক ওই আমার ইমাম, ও নিজে ভয় পেয়ে গেছে, কারণ ওই চোখের নজর কিছু সময়ের জন্য তো ছিল ওই হুজুরের উপরে, কিন্তু শেষের দিকে ওর উপরে ছিল। এখন আমার ইমাম কেন আমার কাছে আসছে, মানে সে পরিচিত ইমাম, এইবার সে কারণটা বলি। রাতেরবেলা তো সে আতঙ্কের ভিতর ছিল, ওই বাড়ি থেকে বেরিয়ে সে আতঙ্ক নিয়ে, তার কেমন জানি মনে হচ্ছিল যে তার পিছনে পিছনে কে জানে হাঁটে। সে দুইবার একটা ছায়ার মতো কি জানে দেখেছিল অলিগলির ভিতরে, তো নিজেই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়তে পারত, এবং সে তো কোরআন হাফেজ, সে সবিত্ব পড়তে পারে, কারণ সে ইমাম। তো সে খুব জোরে জোরে পড়তে পড়তে নিচে বাসায় ঢুকে, তার অবস্থাটা এমন ছিল আতঙ্কের কারণে যে সে ঘরের ভিতরেও সে স্পর্শ পাচ্ছে, ঘরের ভিতরে মনে হচ্ছে এদিক থেকে কে জানে তার দিকে তাকায়, ওদিক থেকে কে জানে তার দিকে তাকায়। রাতে তো তাই সে তার স্ত্রীকে বলতে পারছে না, তো সে নিজে থেকেই বললো, মানে একটু ভিতর টাইপের, তো সে নিজে থেকেই বললো পরিবারের সবাইকে যে আমরা আজকে একসাথে থাকি, মানে ছেলে বাবা উপরে মেয়ে আর মা নিচে। আর ওই অবস্থাতে রাতে তো ঘুমাতে পারছে না, কারণ পা যে মেলে আছে না, পা তো লম্বা করে রাখা, ও বারবার মনে হয় পায়ের কাছে ওই পরি, ওই পরি ওর পায়ের কাছে মাথাগুলো নোয়ানো, ওই যে চেহারার এক পাশ কেমন জানি বলেছিলাম না, আমি ওকে বলেছিলাম, ও নাকি ওইভাবেই কল্পনা করছিল বা দেখছিল বলে ওর মনে হচ্ছিল যে ওইখানে দাঁড়ানো, মাথাটা হালকা কাত করে ওর দিকে তাকিয়ে আছে। ওই অবস্থা তো ঘুমাতে পারছে না, বারবার চোখ মেলে, চোখ মানে ঘুম লেগে আসে, মনে হয় পা স্পর্শ করলো, তীব্রভাবে ঝাঁকুনি লাগে শরীরে, বারবার ওর ঘুম ভাঙে। এইভাবে ঘুমাতে পারছিল না দেখে সে এই গরমের ভিতরে গায়ে কাঁথা দিল, কাঁথা গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে আছে, ঘুম চলে এসছে তার, তার কেমন যেন লাগলো, মনে হলো যে তার পা কি যেন ধরেছে, সে ঘুম ভাঙলো, তাকালো, কারণ সে তো কাঁথাকে দিয়েছিল, তাকানোর পরে সে দেখতে পাচ্ছে তার ছেলে ওইখানে শোয়া, তার বরাবরই গায়ে কাঁথা নেই তার। এবং যখন মাথার হালকা একটু ঘুরালো, ওর চোখের সামনে সে পড়ি, ছেলে এবং বাবার মাঝখানে অল্প একটু স্পেস, ওই স্পেসে সে বসে রয়েছে অদ্ভুত ভয়ঙ্কর ভঙ্গিতে, ওর চেহারার এক পাশ কেমন জানি ওর পুরো চেহারাই বলে কয়লার মতো, ইমামের কথা হচ্ছে ওর পুরো চেহারাটাই কয়লার মতো। এবং ওই বিকট ভাবে সে একটা হাসি দিল, ইমামের গলা সে চেপে ধরল, তখন ইমাম শ্বাস নিতে পারে না, ও ধস্তা ধস্তি করতে করতে কোনো এক সময় ওর স্ত্রী মনে টের পেয়েছে, দেখে যে ও নিজেই নিজের গলা চেপে ধরছে। তো যখন ওর স্ত্রী চিৎকার করে উঠলো, ওর স্ত্রীও খেয়াল করে যে কি জানি একটা লাফ দিল, নিচে নামলো, কিছু সময় দাঁড়ালো, মানে এটা স্লোলি কিন্তু কিছু সময় দাঁড়ালো, তারপরে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওই আতঙ্কে কিন্তু সে লাইট পর্যন্ত জ্বালাতে দেরি করছিল, ওই অতটুকুর ভেতরে কিন্তু সেটা দেখে। আমি আবার মাঝে মাঝে বুলি করি এবং তাদেরকে বুলি করি যারা মাঝে মাঝে আমাকে খোঁচা মারে, এবং ইমাম আমাকে খোঁচা মেরেছিল যে তার জিনের চেতে পরিষদের সাক্ষাৎ বেশি ভাল লাগবে বলে। তখন আমি বললাম যে যান আরেকবার করেন, যান আরেকবার যে সাক্ষাৎ করেন, বিয়ান একবার করতে চেয়েছিলেন পলিটরি, করবেন এরকম ডাইনি বিয়া করবেন? তো যাক। আচ্ছা আমার একটা প্রশ্ন, এরকম ডাইনি বিয়ে করবেন আপনারা? উত্তর দিয়ে দেন কমেন্টে। তো তারপরে আমি গেলাম ওই বাড়িতে এবং ছেলের সাথে কথা বলার দরকার মনে করিনি তখন, কারণ আগে থেকেও যে আমি সাহেব আমাকে বলে দিয়েছিল মানে ঘটনা কোথায়, প্রথমে আমার নিয়োগ ছিল আমি বলে দিব, পরে আমি চিন্তা করলাম না আমি কখনোই কিন্তু এভাবে কথা বলে দিই নি, কাউকেই বলিনি, কেউ জানেও না, মানে এটা তো তেলস্মৃতি হয়ে যাবে তাদের কাছে, আমার তেলস্মৃতির দরকার নেই, বরং এরকমই সিচুয়েশন থাকুক যাতে পরি টের না পায়, সিলাহুর যাতে টের না পায়, আমি ওয়াহিদার ব্যাপারে জানি, অবশ্য জানে যে ওকে আমি দেখতে পাই, কিন্তু আমি সাহেবের এই ইনফরমেশন ও জানতে পারবে না। তখন আমি ছেলের বাবা এবং ছেলের মার সাথে বসি, তো ছেলের মা মানে ভদ্রমহিলার অবস্থা কেমন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, পুরুষ মানুষ ভেতর দিয়ে চুরমার হয়ে গেল বুঝতে দেয় না, মার না পারে না, এই জন্য তিনি হয়তো তার আবেগ দেখাতে পারছেন, পাশে বসে থাকা ভদ্রলোক পাচ্ছেন না। তো ভদ্রলোক আর ছেলের মা, ছেলের খালা আর ছেলের দুই ভাই মানে কোন আত্মীয় আর কি, এই সম্পূর্ণ পাঁচজনের ভার্সন হচ্ছে আমি আপনাদেরকে এখন বলবো, মানে তাদের পাঁচজনের সমস্ত কথা মিলিয়ে যে কথাটা সেটা আমি আপনাদেরকে এখন বলবো। কিছুই না, সব ঠিকঠাক। একদিন নাকি কোনো কারণ ছাড়াই উপরে যায়, মানে ছাদে যায়, মানে ছেলেটা মা, ছেলেটা মা যখন ছাদে যায় উনি দেখলো যে ছেলে কিভাবে জানি মানে উপর হয়ে বসে আছে, উপর হয়ে বসে আছে, উপর হয়ে বসে থাকবে কেন, মানে উপর হয়ে বলতে থাকে মাথার নিচে পা উপরে, তো এইভাবে সে কেন বসে থাকবে, উনি সাথে সাথে চিৎকার দিলেন এই দিকগুলো কি করিস, ছেলে কিন্তু এখানে নয় না, উনি কাছে যায় তো ছেলেও মাথা হালকা হালকা কাত করে পেছনে যায়। তো সেই দিন এইভাবে অনেকক্ষণ ছেলের সাথে উনি ধাক্কাধাক্কি করে পরে ছেলেকে নিয়ে আসলেন, উনি একটা জিনিস খেয়াল করলেন যে ছেলেকে যতই কথা জিজ্ঞেস করে সে উত্তর দেয় না, তার ছেলে কিন্তু এরকম না, নিচে নামালেন তিনি, অতক্ষণে উনি তার স্বামীকে ফোন দিয়ে দিয়েছেন দেখো আজকে ছেলে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে, এত বড় ছেলে এরকম কিভাবে করে ছাদে গেল। উনি এই যখন কথাবার্তা বলে ওই সময় উনি দেখে কি জানেন, উনার ছেলে মাত্র ঘরে ঢুকেছে বাইরে থেকে, উনি দেখলো যে ওনার ছেলে মাত্র ঘরে ঢুকেছে বাইরে থেকে, কাপড়টা অন্যরকম। এখন তিনি তো তার ছেলেকে দেখে মানে ফোনে স্বামীকে রাখা অবস্থায় বললেন যে কিন্তু তুই ঘরে থেকে বাইরে যাব আসলি কখন, তো ছেলে বললো যে আমি তো ঘরে এসেছিলাম, ঘর বাইরে থেকে মাত্র এলাম। উনি দৌড়ে ছেলের ঘরে গেল, ছেলের ঘরে যেয়ে কিন্তু উনি অবাক হয়ে যান, ঘরে তো কেউ নেই কিন্তু ছেলে কিন্তু লাল কাপড় এবং কালো প্যান্ট পরেছিল, ওই হুবহু লাল কাপড় আর প্যান্ট বিছানার উপরে একেবারে একই জিনিস, এমন ভাবে যে এই বিছানার উপরে ছেলেটা যদি কাপড় চোপড় পরে যদি শুয়ে থাকতো, শুয়ে থাকার পর আজগুবি ভাবে ছেলেটা যদি গায়েব হয়ে যায় ওই কাপড়গুলো ওইখানে যেরকম থাকবে ওইরকম। ভদ্রমহিলা এখানে ভয় পেলেন না কিন্তু বুঝাতে পারলেন না ব্যাপারটা। এতে কিছুদিন পরে রাতেবেলা ঘরের ভিতরে শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে জিনিসপত্র নড়াচড়া করার শব্দ, তো তিনি ঘুম থেকে উঠলেন, কিচেনে গেলেন, কে যেন শব্দ ছিল, কি যেন শব্দ শুনে তিনি কি যেন গেলেন, দেখলেন এখন এখানে কোনো শব্দ নেই, কিন্তু শব্দ আসছে এখন আবার ছেলে ঘর থেকে। তিনি ছেলে ঘরে দেখে যান এবং ওই যে কিচেনে যে আলো, ওই যে বলেছিলাম না যে যেই রুমে ছেলেটা থাকতো, তারপর একটা ছোট্ট স্পেস, ওই ছোট্ট স্পেসটা যে পার করছে তিনি ওই কিচেনের আলোতে, তিনি দেখতে পাচ্ছেন ছেলের রুমের ভেতরে দরজা তো খোলা, কাকে জানি দেখা যায়, বড় বড় চুল, আনুমানিক 7-8 ফিট লম্বা মানুষ যদি বসলে, শটান হয়ে বসলে যতখানি উঁচু ততখানি উঁচু, আর চুল ওনার না রুটা কেঁপে উঠল, তখনই সামনে আর এক পা দিতে পারছেন না, উনি শক্ত হয়ে গেছেন, উনি চিৎকারও করতে পারছেন না, ওনার অবস্থাটা এমন যে তিনি এখন মৃত্যুবরণ করবেন। ওইখানে ওই চুল একেবারে কোমর পর্যন্ত, তার একটা মেয়ে মানুষ, এক অস্বাভাবিক আকারের মেয়ে মানুষ তার ছেলের ঘরে, আর শব্দ ওদিক থেকে আসছে, আস্তে করে যখন মাথা বাম দিকে একটু কাত করলো, আস্তে করে সে তোমাকে দেখানোর জন্য বা ইশারা দেওয়ার জন্য, তো ছেলেটার মা দেখতে পায় আমি যেরকম দেখি সেরকমই, কিন্তু তারা দেখেছে যে চেহারার এক সেট পোড়া, এবং ওইখানে না কিলবিল করছে কি জানি, উনি কিভাবে জানি নিজের শক্তিটা দিয়ে একটা চিৎকার দিলেন। এরপর আর ওনার মনে আছে যে ওনার সামনে উনি সিলিংটা দেখতে পাচ্ছেন, ফ্যানটা একেবারে স্টিল, উনি কোথায় উনি নিজে জানে না, কিন্তু ওনার দিকে উঁকি দিয়ে আছে এক বিশ্রী চেহারা, এক বিশ্রী নারীর মধ্যে, এটা উনি দেখলেন, এটুকুই মনে ছিল তার। মানে এরপর হুশ আসার পরে তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি কি দেখেছেন, ছেলে ঘরে দেখেছেন ছেলে ঠিক নেই। তখন পর্যন্ত ছেলের বাবা এই ব্যাপারগুলো অত বেশি ফেস করেননি, তো ছেলের বাবা মনে হচ্ছিল যে মা তো একটু বেশি চিন্তা করছে ছেলের ব্যাপারে, হয়তো এই জন্য, কিন্তু মা ছেলেকে নিয়ে গেলেন, একজন হুজুরের কাছে নিয়ে গেলেন ছেলেকে। ওইখানে হুজুর যখন ওকে মাপল, উনি তো সুতো দিয়ে মেপছে, কোনোই থেকে যেভাবে আর কি মাপা হয়, উনি সুতো দিয়ে কোনোই মাপার পরে উনি মেপে দেখলেন যে মাপে গন্ডেল এক, তারপরে উনি আবার ইচ্ছে করে ছেলেটার হাত ধরলেন, হাত ধরার পরে উনি ছেলেটার দিকে তাকালেন, তাকানোর পরে উনি ছেলের মার দিকে তাকিয়ে বলছেন যে আপা ওর একটু ধরেন তো, তো উনি ধরল, আশ্চর্যজনকভাবে ছেলের স্কিন পুরো ঠান্ডা, একদম ঠান্ডা, জ্বরের রোগের স্কিন যেরকম উপরে দিকে ঠান্ডা হয়, আপনি যদি এখন বাইরে যদি হাত রাখেন না তা হাত যেরকম ঠান্ডা হয়ে যাবে, মানে ওনাদের কথা হচ্ছে ওনারা একটা শীতল ঠান্ডা ভাব পাচ্ছেন, মানে ওর হাত ধরলে একটা শীতল অনুভূতি, এমন কি মনে হয় যেন পানি মুছ দিয়েছে ওর স্কিনের উপরে, মানে ওই ভেজা ভাবটাও রয়েছে। দুজনের দেখে তো অবাক, হুজুর তিনবার নাকি ওর কোনো থেকে ওই যে মাপ দিয়ে তারা চেক করে, সেই মাপ দিয়ে তারা চেক করে, তিনবারই নাকি বিশাল গরমিল পায় মাপের ভেতরে। এই ঘটনা দেখে তো হুজুর নিজে আতঙ্কিত হয়ে গেলেন তখন, কারণ তিনি কখনোই নাকি এরকম কাউকে দেখেন নাই। তো হুজুর তারপরও তোয়া দূর পড়বেন কি পড়বেন না এরকম একটা হেজিটেশনের ভেতরে রয়েছেন, কারণ তিনি জানেন তার তো কোনো ব্যাকআপে তাকে মানে প্রোটেক্ট করার মতো কেউ নেই, তিনি একজন জাস্ট একজন মসজিদের মুয়াজ্জিন, তো মুয়াজ্জিন কি করবে বলুন। মুয়াজ্জিন তখন আর কি ওনাকে বলে যে দেখেন আমি তো মেপে দেখলাম এরকম এই অবস্থা, আপনি একটু হুজুরের সাথে কথা বলে দেখেন। ওই সময় যখন তিনি বের হবেন, মা এবং ছেলে যখন বের হবেন, হুজুর তার ঘরের ভেতরে, হুজুরের দরজাটা এমন এমন দরজা ছিল যেটা স্লাইড ডোর, স্লাইড ডোর, এবং ওটাতে থাই ছিল, থাই। হুজুর দেখছেন ওইখানে কেউ নেই, কিন্তু আচমকা একটা কি জানি এলো ঢিলের মতো বাইরে থেকে, ঢিলটা এলো পুরো থাইটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু ঘরে ঢিলটা পড়েছিল, কিন্তু কারণ যে ঢিল ঢুকেছে সেটা কিন্তু ছেলের মাও দেখেছিল, একেবারে তাকে লক্ষ্য করে কেউ ঢিল মেরেছিল, ওই ঢিলটা লাগেনি, গিয়ে লাগলো থাইয়ের উপরে, ওই ঢিল ঘরের ভিতরে কয়েক জায়গায় বাউন্স খেয়েছিল, কিন্তু ওই ঢিল আর খুঁজে পাওয়া যায়নি কোনো জায়গায় না। তখনই হুজুরের সাথে দেখা হয়ে যায়। তাদের ইশায় নামাজের সময় হুজুর তো ইশায় নামাজ আদা করার পরে কথা বলবে। তো মসজিদের জামাত শেষ হলো, তখন তিনি ওইখানেই মানে ওই মুয়াজ্জিনের ঘরেই, এবং পুরো ব্যাপারটাতে মুয়াজ্জিন সহ তার তিনি একেবারে স্তম্ভিত। এদিকে ছেলে কিছুই না, ড্যাম কেয়ার, মানে কি হয় না হয় সে এটা জানেও না, বোঝায় না, দেখতেও চায় না। হুজুরের সাথে তারা বসলেন। এখন হুজুর করলেন কি, যে ছেলেকে মুয়াজ্জিনকে নিয়ে আনালেন মসজিদের ভেতরে, মানে মা কিন্তু বাইরে মসজিদের ভেতরে। তিনি ছেলের সাথে কথাবার্তা বললেন। হুজুরের কথা হচ্ছে যে মসজিদের ভেতরে ছেলে সব ধরনের কথার উত্তর দিয়েছে, মানে ছেলের উপরে তো মনে হয় সমস্যা আছে, কিন্তু মসজিদের ভেতরে ওই জিনিসটা ঢোকেনি। তো তিনি তখন ছেলেকে একটা তাবিজ বেঁধে দেন, এবং তাবিজ বেঁধে দেন, এবং তাবিজ বেঁধে দেওয়ার পরে তিনি বলে দেন যে ছেলেকে যাতে মানে ঘর থেকে যাতে বের না করে, এখন ছেলেকে কোনো বাদে ঘর থেকে বের করা যাবে না। তিনি ছেলেকে নিয়ে বাসা যাচ্ছেন, দেখেন তারা মা এবং ছেলে রিক্সা উঠেছে। তো রিক্সা উঠেছে, তখন ব্যাটারি চালিত রিক্সাগুলো জাস্ট অ্যাভেলেবল। তখন তিনি ওই রিক্সা উঠল, রিক্সা না মানে মারাত্মক রকম ভার, মানে রিক্সাটা এগুড়তে পারছে না। রিক্সা চালক বাবা এদিক ওদিক তাকায়, মানে চাকার দিকে সে বারবার তাকায়। ঘটনা কি, মানে সে যত জোরে টানে গাড়ি অত জোরে যাচ্ছে না, মানে তিনিও এমনকি মাও টের পাচ্ছেন একটা ওয়েট রয়েছে, একটা ভার রয়েছে। তো তিনি নিজেও দেখতে বিরক্ত হয়ে পরবর্তীতে রিক্সা থেকে নেমে যান। রিক্সা থেকে নেমে অন্য রিক্সা উঠলেন, একই ঘটনা, কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল ভার হয়ে যাওয়া। এবার তো তার ভেতরে ভয় ঢুকল। ওই অবস্থায় তিনি একটা দারুণ কাজ করেন, সে কাজ হচ্ছে যে তিনি দোয়াদুদ পড়তে শুরু করেন ভয়ে আতঙ্কিত না হয়ে। তো তিনি যখন দোয়াদুদ পড়তে শুরু করেছেন, কিছু সময় পরে এই যে ভার অবস্থাটা ছিল এটা এটা কেটে যায়, ভার অবস্থাটা কেটে যায়, এবং তিনি বাসায় ফেরত আসেন। তিনি এবার তার স্বামীকে কনভিন্স করলেন যে ছেলে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, তারা তাদের জীবনে কখনো তারা প্যারানর্মাল সমস্যার মুখোমুখি হয়নি। এবং স্বামী স্ত্রী তখন মানে তিনি তো মা, তিনি বোঝানোর চেষ্টা করছেন তার স্বামীকে যে ছেলের সমস্যা, এবং বাবার কথা হচ্ছে যে তুমি তো ওভার থিঙ্ক করছো, ছেলের হয়তো কোন রকম সমস্যা দেখা দিয়েছে বয়সন্ধির সময় এইটা ওইটা। এই কথার মাঝখানে না রান্নাঘর থেকে একটা চায়ের কাপ ছুঁড়ে মারলো একেবারে আন্টি বরাবর। আন্টি যে জায়গায় বসা ছিল আবারও তাকে লক্ষ্য করে ঢিলের মতো ছুঁড়ে মারা হয়। তিনি তো লাফ দিয়ে উঠলেন, তার তো একটুর জন্য তার মাথা লাগেনি, কিন্তু তার স্বামী এবার কি বুঝবে। দুজন আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে একজন আরেকজনের দিকে, আর ওই ভাঙা কাপ যেটা তখনও নোট ছিল টুকরোটা রান্নাঘর থেকে এবার আবার একটা কাপ ছুঁড়ে মারা তার দিকে। এই কাপটা আবার এই মুহূর্তে এই ভদ্রলোকের গায়ে এসে পড়ে, সেটা ফ্লোরে পড়লো, ভাঙলো, এবং রান্নাঘর থেকে জিনিসপত্র না একসাথে ফেলে দেওয়ার বিশ্রী শব্দ আসলো। একসাথে রান্নাঘরে জিনিসপত্র ফেলে দেওয়ার বিশ্রী শব্দ, এবং কি জানি একটা এসে দাঁড়ালো, কি জানি একটা এসে দাঁড়ালো, কিন্তু চোখে দেখা যায় না, অনুভব করা যায় ফোসফোস করছে, নিঃশ্বাস নিচ্ছে, ফোসফোস করছে, এক মানে এক বিজাতীয় শব্দ, কান্না করছে না, হাসছে না, মন্ত্র পড়ছে না, ফুসফুস করছে, সেটা বোঝাই যায় না। ওই অবস্থা, তারা তখন ওই দিন রাতে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তারা হুজুরদের আনেন, বাসা বন্ধ করেন, কোন সমস্যার সমাধান করতে পারছেন না। এদিকে ছেলেকে প্রায় উদ্ভট ভাবে তাকিয়ে থাকতে দেখেন, ছেলে চোখ বড় বড় হয়ে যায়, মানে বিশ্রী সব ধরনের যত ধরনের আচরণ একটা মানুষ করতে পারে ছেলে সেই ধরনের আচরণ গুলোও করে, মানে ওটা হচ্ছে যে অমানসিক, বড় বড় চোখ করে পাখি বা অন্য জিনিসপত্র দেখলে ওইভাবে তাকিয়ে থাকে। বাসায় যদি রান্না করি আমরা, আমাদের তো রান্না করা প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু মাংস যদি আমরা রান্না করি, আমি নিজে দেখেছি আমার ছেলে ডাস্টবিন থেকে ওই হাড় পরিথিনে সব বাধা থাকে সেই পরিথিন করে সেই হাড় চাবায়ও না, জিভ দিয়ে চাটে, একেবারে কুকুরের মতো জিভ দিয়ে হাড় চাটে। তারপর থেকে তারা তো অনেক চেষ্টা করে যাচ্ছে, সেই সমাধান আর হচ্ছে না। তারা চেষ্টা করে হাসপাতালে পর্যন্ত নেয়, এদিকে করে সেদিকে করে, এখন ওই ওই জিনিসটা যে জিনিসটা তাদের ছেলের পেছনে লেগেছে সে এখন তাদেরকে ফিজিক্যালি হার্ট পর্যন্ত করে, তাদের গলা পর্যন্ত চেপে ধরে। একটা সময় ছেলেটা বাবা বলে, তাই আমার ওয়াইফ তো ভয় পাবে। কিন্তু তখন তিনি তার ওয়াইফকে সান্ত্বনা দিয়ে বলছেন যে দেখো তুমি ভয় পাবে না, শোনো তোমরা তোমাদের কষ্টের কথা বলো, আমি আমার কথা বলি। তো তিনি তখন বলছিলেন আমার দিকে থাকে যে কষ্টের কথা না কিন্তু অভিজ্ঞতা। তখন আমি তার মুখে কথাটা শুনে একটু হাসলাম। তখন পর্যন্ত তো আর মানে ভৌতিক কথা মানে বহু দূরে। তখন তিনি বললেন যে আমি শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার ঘুম আসছে না, কেমন যেন মাথার একপাশ থেকে মানে গরম ভাব বেরোচ্ছে, তো আমি এদিক ওদিক করছি বারবার যাতে আমার মাথাটা একটু ঠান্ডা হয়। তো যখন আমি শেষবারের মতো কাত হই বাম দিকে, তখন আমাদের বিছানাটা তো ওদিক থেকে শেষ, মানে ওইখানে কোনো দেয়াল নয়, আমি দেখতে পাই ওইখানে একটা মেয়ে বসা, বিশ্রী দেখতে মেয়ে। মেয়েটার এক পয়সা একেবারে কেমন জানি পুরে গলা, কি এক বিশ্রীর চেহারা, মনে হয় যে মাংস খুশে পড়বে এখান থেকে। ওই মেয়েটা বসে বসে মন্ত্র পড়ছে, অদ্ভুত ধরনের মন্ত্র, আর ও কি জানি করছে, মানে যেটা করছে সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র গুলো কিছু, মানে কাউকে বশীকরণ সে তখন করছে ওইখানে বসে। এবং সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন তার তখন মানে আমাদের দিকে তাকানো মানে আমার তার দিকে তাকানোটা ভুলে গেছে। সে বলল তাকাইস না, ঘুমা, কাজ করছে এইভাবে। তো যখন বলল ঘুমা, আমিও না ঘুমিয়ে গেলাম, এবং আমার সাথে সাথে ঘুম ভাঙলো, কিন্তু তখন সকাল, আমার কাছে মনে হইল স্বপ্নের মতো, কিন্তু সারাটা দিন না আমার মাথার ভিতরে ঘুরপাক করেছে ওই ব্যাপারটা, পুরো ব্যাপারটা যে আমি কি দেখলাম। মানে যখন আমি আবার বাসায় ফিরলাম, বাসায় ফেরার পরে আমি ওই যে স্পেসটায় বসে রয়েছি আমার ছেলেটার পাশে, মানে রুমে আমার ছেলেটার পাশে বসে রয়েছে, ছেলেটা একেবারে এক ধানে বসে রয়েছে, এই যে ডাক দিই সারা দানা কোনো কিছু করে না, খারাপ লাগে। তো উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে বেডটাকে ঘুরে বের হবো, যেহেতু আমি আমি যখন বেড খুললাম দেখলাম যে আমি যে জায়গায় বসেছিলাম সেইখানে সে বসা, পুরো শরীরে মানে অদ্ভুত ধরনের রক্তমাখা বস্তা, মানে রক্তমাখা বস্তা সে পরিধান করা, এবং তার জিভ মানে যেহেতু চেহারার একপাশ পুড়ে গেছে ওদিক দিয়ে জিভটা বেরিয়ে আছে, মানে ঠোঁট আটকালেও ভাগ তো রয়েছে না গালের পাশ দিয়ে, জিভটা ওদিক দিয়ে বেরিয়ে আছে তার, আর ওদিক দিয়ে জিভটা বেরিয়ে আছে, চোখটা কোন রকম রয়েছে, কিন্তু চোখটা ধীরে ধীরে বড় করছে সে। ওদিকে আমি তাকিয়ে আছি, আমি চিন্তা করছিলাম যে আজকে আমি একটা হ্যাস্ত না হ্যাস্ত করে ছাড়ব, কিসের হ্যাস্ত ন্যাস্ত কি। ওইখান থেকে আমাকে এমন ভাবে শাসালো, মানে কোনো কথা বলে না, শুধু শাসায় শাসালো। আমি ওইখান থেকে বেরিয়ে আসলাম, আমি যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসছিলাম ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছিল যে আমার পিঠের উপরে একটা রক্তাক্ত থাবা দিয়ে যে কোনো সময় এক কাবলা মাংস তুলে নিতে পারে আমার পিঠ থেকে। আমি এত ভয় ছিলাম ওই সময়টা, যতক্ষণ পর্যন্ত পেছন দিক থেকে না বের হই রুম থেকে, বেরিয়েই আমি আমার রুমে চলে আসি। আমি আমার স্ত্রীকে কথা বলিনি, মানে ওকে বলিনি। তো অরিজিনালি আসলে এই পরিবারটার ভেতরে প্রচুর সাফারিং রয়েছে, এই সাফারিং এর কথা বলে শেষ করা যাবে না, এই সাফারিং এর কথা বলে যেহেতু শেষ করা যাবে না, তখন আমি তাদেরকে বললাম যে দেখুন আপনাদের গ্রামের বাড়ি কোথায়। তো তারা তাদের গ্রামের বাড়ির কথা বললো আমাকে, বললো যে আমাকে একটু ওইখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমাকে একটু ওইখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমার মনে হয় যে আপনাদেরও এখান থেকে ওইখানে যাওয়া দরকার, আর ওর যদি অবস্থা একটু ভালো লাগে আপনারা নিয়ে যেতে পারেন, আর যদি মনে হয় যে না অবস্থা খারাপ আমি একটু ব্যবস্থা করি, ব্যবস্থা করার পরে নিয়ে যান। এবং আমি তাদেরকে বললাম যে সবচেয়ে ভালো হয় যদি ছেলেকে আপনারা এখান থেকে নিয়ে যান, একটু জোর দিলাম কথার উপরে, এবং জোর দেওয়ার পরে তার রাজি হল। প্রথম দিকে তো ছেলেটাকে মুভ করা খুব কঠিন, আমি আমি সবকে জানালাম আমি সে বলে যে দেখো, আমি যদি এখন কথা বলি বা আমি যদি এখন কোনো কিছু বলি, এই পরি টের পেয়ে যাবে, এই সিলেন্ডারকে খুঁজে বের করার দায়িত্ব তোমার। আমি থাকবো, আমি আড়ালে থাকবো, তো সিলেহরকে তোমাকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে বলো এই আমলগুলো করতে। এই আমলগুলো যদি তারা করে তাহলে আশা করা যায় যে ছেলে শান্ত থাকবে, এবং এই শান্ত থাকার সময়ের মধ্যেই তারা ছেলেকে নিয়ে যদি এখান থেকে গ্রামের বাড়িতে যদি চলে যায়। তখন আমি ওনাকে বললাম, আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন, আমি এরকম পরি সামনাসামনি তো কোনো সময় হয়নি। তখন আমি সব বললো, এই জন্যই তো সামনাসামনি হলে সে সামনাসামনি আসবে, আর সামনাসামনি সে যদি না আসে, সে যদি টের পায় যে আমরা যাব, তাহলে সে সমস্ত গাঁটটি বছকে নিয়ে সে সেখান থেকে ভেঙে যাবে এবং আবার সে ফেরত আসবে। এতে সমস্যার সমাধান হবে না, আমাদের সমস্যার সমাধান করা জরুরি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় বাড়িতে সাথে করে ওই হারিকেনটা নেই, যে হারিকেনটা আমি কিনেছিলাম। কেন জানি মনে হচ্ছিল যে হারিকেনটা আমার খুব কাজে আসবে। আমি ওদের বাড়িতে পৌঁছানোর পরে পৌঁছাই তো একেবারে বিকালবেলা, ইচ্ছে করে বাইরে বের হই, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই সমস্ত দিক ভালো করে লক্ষ্য করি, ভালো করে অবজার্ভ করতে যেয়ে আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে যে বাঁশঝাড়ের কথা আমি সব বলেছিলাম, ওই বাঁশঝাড়ের আগা দেখা যায়, মানে ওদের বাড়ি থেকে অনেকখানি দূরে, আরো মানে 50-60 হাত দূরে বা আর একটু কম হতে পারে, কিন্তু বট গাছের কোনো নিশানে নেই। তো আমি ধীরে সুস্থে ওই জঙ্গলের মতো জায়গা আর কি, গ্রামের ভিতরে যেরকম ছোট ছোট জঙ্গল ঘেরা জায়গা থাকে না, এরকম এই জঙ্গল ঘেরা জায়গার ভেতর দিয়ে ওই বাঁশঝাড় লক্ষ্য করে এগোচ্ছিলাম। কারণ আমরা তো জানি যে বাঁশঝাড় কোথায়, 10-15-20 ঝোপঝাড় পার হলেও আবছাভাবে কিন্তু তো আমরা জানি যে বাঁশঝাড় কোথায়, তাই না, বিকালবেলা কিন্তু। এবং আমি টের পাচ্ছি আশপাশে কেউ চলাফেরা করে, কেউ যে আশপাশে চলাফেরা করে এটা টের পাচ্ছি আমি। তো আমি এই জঙ্গলের ভেতরে ওই পর্যন্ত গেলাম, যে পর্যন্ত যাওয়ার পরে বিকালবেলা গ্রামের জঙ্গলের পরিবেশটা যেমন হয় না ঠিক তেমনই পরিবেশ, এবং এত ডেন্স এখন চারপাশ যে আলোটাই জায়গায় একটু কম। আর ঠিক আমি সাহেব যেভাবে বলেছিল, বট গাছ, সমস্যা হলো বট গাছ কাটা, এই গাছ কেটে ফেলা হয়েছে এবং এই গোড়া থেকেও কিছু অংশ কেটে ফেলা হয়েছে, মানে গোড়া থেকেও কিছু অংশ তুলে ফেলা হয়। তো এখন এই সন্ধিস্থলটা কোথায়, মানে সেই মধ্যবর্তী পয়েন্ট কোথায়, তাই হিসেব করতে লাগলাম। বাঁশঝাড় থেকে ওই বট গাছের দূরত্বটা বোঝার চেষ্টা করছিলাম। ওই সময় না আমার পেছনে না গুন গুন শব্দ আসলো, এক বিশ্রী নারী কণ্ঠ সে গুনগুন করছে, মানে আপনি গান গাইতে জানেন না তবুও গান গাওয়ার চেষ্টা করছেন, আপনি হচ্ছেন দানব, দানবকে দিয়ে কি গান গাওয়া যায়। ওই গুনগুন শব্দটা শোনার পরে আমি যখন আমি স্বাভাবিকভাবে ওইভাবে পেছনে ঘুরিনি, একেবারে পুরো শরীর সহ পেছনে ঘুরেছিলাম, ওই আলো আধারের ভেতরে আমার থেকে 6 হাত দূরত্বে মাত্র, ধরতে পারেন যে আপনার 6-7 ফিট বা একটু কয়েক ফিট বেশি, ঠিক আমার বুক বরাবর হাইটে একটা এন্টিটি বসা, আমার বুক বরাবর হাইট তার, এবং তার চুলগুলো একেবারে জমিনের উপরে, তার চুলগুলো একদম জমিনের উপরে, এবং সে কি জানি করছে। এবং ওই যে বললাম এক বিশ্রী কণ্ঠস্বর, মানে এত বিশ্রী কণ্ঠস্বর কিন্তু গুনগুন করছে, শরীরের যে শিহরণটা এটা একেবারে খাড় পর্যন্ত চলে এসছে পিঠের পেছনে, এক অদ্ভুত অনুভূতি। ওই যে বললাম না মানুষ অনুভব করে যে পিঠকে কেউ স্পর্শ করবে বা থাবা মারবে ঠিক ওই রকম। এবং আমার দেখতে পাচ্ছি যে সে সেখানে বসা, তখনও গুনগুন করছে, তখনও গুনগুন করে। চারপাশ যে আলো আধারি না, এই আলো আধারি হঠাৎ করে মনে হলো অন্ধকার হয়ে গেছে, মানে মুহূর্তেই। এটা হচ্ছে দৃষ্টি ভ্রম, কারণ আমার সমস্ত নজর তার দিকে, এদিক ওদিক কোথাও না। হালকা ডান দিকে ঘুরল কিন্তু সে, ডান দিকে ঘোরার কারণে কিন্তু আমি তার পুরা চেহারাটার ওই অংশ দেখলাম না, কিন্তু ঠিক ততটুকু পর্যন্ত দেখেছি যতটুকু পর্যন্ত সে শুধুমাত্র ঘুরিয়েছে এবং একটা অংশ দেখা যায় গালের, কিন্তু তার চোখ, তার চোখ ওইভাবে ঘোরালে তার চোখ দেখার কথা না, কিন্তু তার চোখটা যে ঘুরছে একটা রাবারের বলের মতো, চোখটা যে ভেতরে কোটরের ভেতরে থাকা অবস্থায় 360 ডিগ্রি ঘুরছে, ওইটা আমি দেখতে পাই। এমন ভাবে উঠে দাঁড়ায়, এত স্মুথলি এভাবে মানুষ উঠে দাঁড়ায় না, সে উঠে দাঁড়ালো আমার চেয়ে হাইট তার কম করে হলো 2-3 ফিট বেশি। সে ধীরে 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 ডান দিকে ঘুরে আমার দিকে সে রয়েছে, কিন্তু তার পিঠের দিক দিয়ে, তার চেহারার দিক দিয়ে না, সে ডান দিকে ঘুরে একেবারে আমার কাত বরাবর কোনাকুনি পজিশনে এসে দাঁড়ায়, কোনাকুনি পজিশনটায়। এরপরে যেন উল্টো রুকু দিল, উল্টো মানে কোমরের দিক থেকে সে আর কি রুকুতে গেল, অবস্থাটা আর কি এরকম তার। এরকম করার সাথে সাথে আমি পেছনের দিকে সরে যাই এবং তার চেহারাটা তো এখন দেখা যাচ্ছে, ওই অর্ধেক চেহারা পরে এবং অর্ধেক চেহারা যেটা মোটামুটি ঠিক, চোখগুলো খোলা, মানে একটা চোখ ঠিক আর একটা চোখ তো প্রায় নেই বললেই চলে, চোখ ঘুরছে আর জিভ, জিভ সে পোড়া জায়গা দিয়ে বেরিয়ে লিক লিক করে লড়ছে। আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, ফু ফু দেওয়ার মতো করে, মানে এরকম কত জোরে নিঃশ্বাস ছাড়ার পরে আমি পেছনের দিকে ওর দিকে নজর রেখে আস্তে আস্তে নড়ে নড়ে কিছু দূর আসলাম, কিন্তু বেশি না, আনুমানিক 4-5 হাত আমার পেছনে একটা গাছ পড়ে গেল। ওর দিকে নজর রেখে রেখে পেরিফেরাল ভিশনের দিকে ভরসা রেখে আমি আস্তে আস্তে জঙ্গল থেকে বাইরে দিকে এলাম। এই তখন কিন্তু মাগরিবের গোধূলির সময়, মাগরিবের আজান দিয়ে দিবে এখন, এটা কিন্তু সেই মুহূর্ত ছিল যখন আমি ওই জঙ্গল থেকে বেরিয়ে আসি এবং সে তাকে আমি কিন্তু দেখেছি সেখানে বসে থাকতে, তাকে কিন্তু আমি দেখেছি সেখানে বসে থাকতে। আমি এখন সেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে তাদের বাসায় দাঁড়িয়ে, মানে বাসার উঠানের সামনে দাঁড়ালাম। তখন পুরো ব্যাপারটা ভাবছি বসে বসে, হঠাৎ করে মনে হলো যদি আমি বাঁশঝাড়ের দিকে তাকাই তাহলে হয়তো অদ্ভুত কোনো কিছু দেখব। আমি বাঁশঝাড়ের দিকে আবারও তাকালাম এবং যেই মুহূর্তে আমি বাঁশঝাড়ের দিকে তাকালাম মনে হলো যে বাঁশঝাড়ের গোড়া থেকে আগা পর্যন্ত কে জানি খুব দ্রুত উঠে গেছে, এবং সে বাঁশঝাড়ের আগায় কেন জানি মনে হচ্ছে সেই সময় আমি কেন জানি ওকে দেখলাম উল্টো ঝুলে থাকতে। একটা বড়শিতে যখন আপনি মাছ ধরার জন্য কোনো বেইট ঝুলিয়ে দিবেন বা আদার, তো তখন বড়শিটা হালকা একটু বাঁকিয়ে যায় না, অথবা যদি মাছ ধরে বড়শিটা হালকা বাঁকিয়ে যায়, একটা উঁচু বাঁশের আগাটা অতখানি বাঁকা ছিল বড়শির মতো, এবং সেই বাঁকা বাঁশটাতেই সে ঝুলেছিল। তখন আমি রাতের জন্য রেডি হচ্ছিলাম, রাত ছাড়া পাওয়া যাবে না। ছেলেটার অবস্থা হচ্ছে ওই আগের মতোই, একদম এক ধ্যানে রয়েছে, খাবার খাওয়ানো যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে খাবার খাই কিন্তু অর্ধেক সময় খাওয়ানো যাচ্ছে না। আর আমি ইচ্ছে করে ছেলের সাথে কোনো কথা বলছি না, কারণ আমাকে বলাই হয়েছে যে আমার জিনিসগুলোকে যে তাকে তুলে ফেলি, তারপরে সব তুলে ফেলতে পারলে মূল ক্ষতির জিনিসপত্রগুলো যদি হাতের কবজে চলে আসে তাহলে অন্য কাজগুলো একদম সহজ। আমি রাতে ওই হারিকেনটা নিয়ে বের হলাম, আমার সাথে একটা বাজারের ব্যাগ, বাজারের ব্যাগে কিছু জিনিসপত্র, একটা লোহার বড় শাবল আর লাইটার। লাইটারকে আমি আমার কবজিতে বেঁধে রাখলাম, একটা লাইটার, একটা আমার হাতের আঙ্গুল, যেহেতু আমার হাতে সমস্যা হয় মাঝে মাঝে এবং ওই সময় আমার হাতে ব্যথা ছিল, তো হাতের সাপ আঙ্গুলের সাপোর্ট ধরে রাখার জন্য, কারণ ওইখানে যদি একটা সাপোর্ট দিই আমার হাতে ব্যথা কম লাগে, তো ওই সাপোর্টটা দিলাম আমি। তখনও কিন্তু আমার হাতে ব্যান্ডেজ করা অবস্থায় একটা লাইটার, কবজিতে একটা লাইটার বাঁধা, দুই প্যান্টের পকেটে দুইটা লাইটার, এই চারটা লাইটার এবং হাতের মধ্যে একটা লাইটার, এই পাঁচটা লাইটার নিয়ে আমি বেরিয়ে, আমি যে বের হই হারিকেনটা দিয়ে কিন্তু আমি রাস্তা দিনছিলাম। আমি কিন্তু প্রায় সময় একটা কাজ করি, তা হচ্ছে আমি প্রয়োজন বুঝে দেখার চেষ্টা করি। আমি জানি যে আমি নিচে তাকালে ভয় পেতে পারি, আমি জানি আমি ডানে তাকালে ভয় পেতে পারি, আমি এইখানে নিজের উপর নিয়ন্ত্রণ রেখে যেদিকে নজর রাখার ঠিক সেদিকে নজর রাখি, যাতে করে আমার ফোকাস এলোমেলো না হয়। ওই হারিকেন চলছে দাদা করে, আমি ওই জঙ্গলের ভেতরে লাইটার তো লাইটের জায়গায়, ব্যাগটি তো ভার ছিল, ব্যাগের ভার কমানো খুব দরকার ছিল। ঠিক যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ে তখন কেউ নেই, আমি তখন ওই বাঁশঝাড়ের গোড়ায় ওই ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র একেবারে ঢেলে দিই, আর তা হচ্ছে গরুর নলি, একেবারে কাঁচা, একেবারে কাঁচা নলি যা দিয়ে রীতিমতো পায়া তৈরি হয়। এটাকে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা এরকম নেহারের মতো সাইজের এই পায়াগুলো নিয়ে আনবেন, তারা এনেছিল আমার জন্য। বাঁশঝাড়ের নিচে এই পায়াগুলো আমি ফেলে দেওয়ার পরে আমি আমার হাতে তখন হারিকেনটা, আমার হাতেই এবং হারিকেন এবং গ্রাউন্ডের ডিস্টেন্স 1.5 ফিট বা 1 ফিট এরকম, আমি আলো দিয়ে চারপাশ দেখছি এবং চারপাশে আমি কি দেখছি জানেন, ঘুট ঘুটে কালো অন্ধকার, কারণ গ্রামে আলো নেই, চোখ সয়ে গেল ঘুট ঘুটে অন্ধকারের ভিতরে তো কিছুই দেখতে পাবে না, কারণ ঘুট ঘুটে অন্ধকারে আপনি তখন দেখতে পাবেন যদি এত খোলা আসমানের নিচে থাকেন, ঘুট ঘুটে অন্ধকারে আশপাশে জঙ্গল থাকলে কিছুই দেখবেন না, এই জন্যই এটা ঘুট ঘুটে অন্ধকার। আমি এই ঘুট ঘুটে অন্ধকারকে দূর করার চেষ্টা করছি শুধুমাত্র, কিন্তু এই আলোতে সে কি আসবে মনে হয় না, মনে হয় না দেখে আমি আলোটা এতটা কমিয়ে দিলাম যেমনটা হারিকেন গ্রামের একটা রুমের ভেতরে রাতেবেলা চলে ইলুমিনেশনটা দিয়ে রাখার জন্য, যে এইখানে হারিকেনটা রয়েছে, ফিতাটা বাড়িয়ে দিলে হারিকেনটা জ্বলে যাবে, এই জন্য ঠিক ওই লেভেলে নিয়ে আনলাম আমি হারিকেন। এবং আমি বিশ্বাস করি ওইটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, কারণ হারিকেনটা কমিয়ে আনার কারণে সে কিন্তু বেরিয়ে এসেছিল, এটা ঠিক, কিন্তু সে বেরিয়ে আসার পরে আমি তাকে বুঝতে পারিনি ভালোভাবে, ওই হারিকেনের তেজে যদি আমি বুঝতে পারতাম যে সে কি করছে তাহলে আমি তখন তাকে বাধা দিতে পারতাম সবে সহজেই, কিন্তু আমি তাকে বাধা দিতে পারিনি, কারণ ওই যে বললাম আলো কমিয়ে দিয়েছিলাম। আমি যখন হাড়গুলো রেখে দিয়েছিলাম ওইখানে, ওইখানে এক ধরনের শব্দ হচ্ছিল টুংটাং টুংটাং, মানে হাড়ের সাথে বাড়ি মারা শব্দ হাড়, সেই জায়গাটা তখন আমার পেছনে এবং হারিকেনের যে হ্যান্ডেল, ওই হ্যান্ডেল ধরে আমি হারিকেন ডানে আর বামে, ডানে আর বামে স্প্রিং এর মতো ঘোরাচ্ছিলাম অভ্যাসের কারণে, বদ অভ্যাস। ওই সময় যখন ওই শব্দটা হলো তখনও কিন্তু আমি পেছনে দিকে ঘুরে তাকাইনি, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে মনে করে যখন পেছনের দিকে ঘুরলাম ওই অল্প আলোতে আমি কেন জানি বুঝলাম যে একটা শাল পরা মেয়ে, যার চুল অনেক বড়, মানে শাল পরা, সে ওইখানে বসা এবং সে হয়তো ওই হার জীব দিয়ে চাচ্ছে অথবা ওই হার ভাঙার চেষ্টা করছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, আসলেই ওরকম, ও যে শাল পরা লম্বা চুল, বসার পরও তার আকৃতি আমার বুকের কাছাকাছি, আমি দেখতে পাচ্ছি সে তার জিব্বা দিয়ে রীতিমতো হাড় চেটে বেড়াচ্ছে। এইভাবে হাড় কি কেউ চেটে বেড়াতে পারে? পারে না। ওকে সেইভাবে হাড় চেটে দেখতে দেখে আমার ভেতরে না এমন ভয় লাগলো, ভয়টা এলো এই জন্যই যে এটা তো সম্ভব যে মানুষ আর হাড় সে চাইলে এইভাবে জিব্বা লাগিয়ে চাটতে পারে, কিন্তু পরক্ষণে আমার মনে হলো আমার কারিনার নার্ভস আমাকে এমন ভাবে চালাচ্ছে যে একই ভয়টা, যে ভয়টাও আমাকে দেখাতে চায়, আমার কারিন ও নফস আমাকে ওই একই ভয়কে দেখাচ্ছে, অথচ সে তখন আমাকে দেখায়নি। এই জন্য আমি আমার নিজের উপরে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতে লাগলাম। যেই মুহূর্তে আমি জিকির করতে শুরু করলাম, ওই জিকিরের কারণে আশপাশে না বাতাস এবং হালচাল বৃদ্ধি হয়। যেই ধরনের বাতাস আসছিল সেই বাতাসটা ছিল একেবারে গরম বাতাস। এই বাতাসের একটা ঝটকা এসে লাগছিল চারপাশে। এরপরে ওই যে বললাম ভেতরে আরো ঘন জঙ্গল, ওই কেটে ফেলা বট গাছের অপোজিট প্রান্ত, যে প্রান্তটা একদম জঙ্গলের মতো, ওদিক থেকে বিভিন্ন রকমের বৎসুরত এবং মানে এমন সব শব্দ আসছিল যে শব্দগুলো আপনি ইমাজিন করতে পারবেন না, মানে শব্দগুলো কতটা মানে গায়ে কাটা ধরে দিতে পারে আপনার। আমি তখন হারিকেনটা ঠিক আমার হাইট পর্যন্ত নিয়ে আনি ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখার জন্য, কারণ তখন আমার সামনে ওই মেয়েটা, ওই মেয়েটা এমন ভাবে দাঁড়ানো যে সে একদম অসহায় এবং তার কোনো দোষ নেই। কিন্তু আমি মনে মনে বললাম যে না, আমি কারোর সাথে নেগোশিয়েট করি না, যাওয়া লাগবে এখান থেকে, এটা শুধু আমি মনে মনে বলেছিলাম। পর মুহূর্তে কিন্তু মেয়েটা গায়েব। আমি আমার বাম পাটা একটু পেছনে নেওয়ার সাথে সাথেই তীব্রভাবে আমার পায়ে একটা ব্যথা পেলাম। আমি ইঁদুরের এক ধরনের ফাঁদ রয়েছে, যে ফাঁদের মধ্যে ইঁদুর যখনই খাবার নেওয়ার চেষ্টা করবে স্প্রিংটা ঘুরে এসে একেবারে পুরো ইঁদুরের স্পাইনটা ভেঙে ইঁদুরটাকে আটকে ফেলবে, মানে স্পাইন ভাঙার কারণে ইঁদুর মারা যাবে। ওই ট্র্যাপটা এমন ভাবে আমার বুড়ো আঙ্গুলের উপরে পড়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কল্পনা করতে পারবেন ওই ব্যথাটা কেমন লাগে। ওই ব্যথার কারণে আমি লাফিয়ে উঠি, আমার পায়ের মধ্যে কি বিশ্রী একটা অবস্থা। তখন আমি আমার পা ছাড়া মারছিলাম, আমার মনে হচ্ছিল আমার পায়ে সম্ভবত সাপ কামড়ে গেছে। কিন্তু পরে যখন বুঝতে পারলাম আমার পায়ে ভারী কিছু একটা তখনও লেগে রয়েছে, আমি আরো জোরে চিৎকার দিলাম এদিক ওদিক, এবং ওই চিৎকারের সময় আমার খেয়াল হলো যে আমার পায়ে জিনিসটা রয়েছে, জিনিসটা অত্যন্ত ভার এবং আমি যদি তাতে না সরাই আমার পা আলাদা হয়ে যাবে। তখন আমি চোখ বন্ধ করে ওই জায়গাটা ধরলাম, পরে বুঝলাম যে এটা বস্তু টাইপের জিনিস। চোখ খুললাম, যে বললাম হারিকেনটা কম আলোতে ছিল, আমি হারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম, দেখলাম যে এটা ইঁদুর মারার ট্র্যাপ। এটা আমি সাথে সাথে খুলে ফেলে দিলাম, আমার পা প্রচন্ড ভাবে টিং টিং করছে ব্যথায়। এদিকে মানুষজন আমার চিল্লানি শুনে কাছে আসছিল প্রায়, আমি তাদেরকে বললাম যে পিছিয়ে যান। আমি ঠিক আছে পিছিয়ে যান, কয়েকজন তারপরও কথা বললো, আমি বললাম যে না পিছিয়ে যান। তারা কিছুক্ষণ পরে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পর সে তো ব্যথা করছে প্রচন্ড বাম পায়ে, আশপাশে কিন্তু সিলাহর নেই। এখন সিলাহর যেহেতু নেই, আমার তো সিলাহর কে প্রয়োজন, তাই না? তখন আমি চোখ বন্ধ করে বললাম, সিলাহর তুমি যেখানেই থাকো না কেন, পানিতে থাকো সাড়া দাও, আসমানে থাকো সাড়া দাও, তারায় থাকো সাড়া দাও, নদীতে থাকো, খালে থাকো, বিলে থাকো সাড়া দাও, শিকারে ব্যস্ত থাকো তবুও সাড়া দাও, রোগের পাশে যদি বসে থাকে কুমন্ত্রণা দাও তবুও সাড়া দাও, অন্য কারোর উপরে বদ নজর যদি রাখো ওই অবস্থায় আমার ডাকে সাড়া দাও। সিলানোর তুমি যেইখানে থাকো না কেন, আমি ডেকেছি, এবার তুমি আসতে বাধ্য, আসো। আমি এইভাবে তাকে কমান করলাম, আপনারা ভুলেও কমান করিয়েন না। তো যখন আমি এইভাবে তাকে কমান করলাম, কমান করার কয়েক সেকেন্ডের ভেতরে, আমি বলছি না মিনিট, কমান্ড শেষ হয়ে গেল, মনে হচ্ছে যে না কাজ হবে না, কিন্তু ঠিকই 10-15-20 সেকেন্ডের ভেতরে, মানে কয়েক মুহূর্তের ভেতরেই বাতাসে একটা বিশাল চাপ এসে পড়ল আশপাশে। মনে হলো যে বাতাসে ভাসমান কোনো বেলুন হয়তো সেই অঞ্চলের উপর পড়েছে, মানে এরকম ছিল অবস্থা, কিন্তু না, কারণ সে ছিল সিলাহুর। ঠাস করে বিকট শব্দ একটা হলো, আমার ডান পায়ে আবার একটা ইঁদুরের ফাঁদ। এমন বিশ্রী ব্যথা যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই বিশ্রী ব্যথা যখন আমি আমার ডান পা নাচাচ্ছি, ঠিক সেই সময় আমার সামনে একটা কুণ্ডলী, হারিকেনের আলো কম কিন্তু ওই কুণ্ডলী আমি ওই হারিকেনের আলোতেও দেখতে পাচ্ছি। ওই কুণ্ডলি ধীরে 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 মাটির থেকে চক্রাকার উপর দিকে উঠছে, আর আমি আমার পা ঝাড়া মারছি তখন জোরে জোরে, পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে তখন, ওই প্রচন্ড ব্যথা খেতে আমার চোখের সামনে তখন সিলাহোর আমার চোখের সামনে। হারিকেনটা আমি একদম আমার কাত বরাবর নিয়েছি, আমি দেখতে পাচ্ছি সিলাহোরকে, চারপাশে ধোয়ার মতো কুণ্ডলির ভেতর থেকে একটা মাথা বেরিয়ে রয়েছে, যে মাথাটার চোখ কেমন জানি অদ্ভুত, একটা চোখ আছে আর একটা পাশে একদম আগুনের ছৌসে কেমন জানি গলে গেছে, জিব্বাটা ওই গড়ে যাওয়া কালের ফাঁক থেকে বেরিয়েছে। আমার কেন জানি মনে হলো যে সিলাহোর সম্ভবত এখন পালাবে, হুট করে আমার কেন জানি মনে হলো যে সিলাহোর এক্ষুনি পালিয়ে যেতে পারে। আমার শুধু এটা ভাবতে দেরি, আমার শুধু এটা ভাবতে দেরি, ঘর কুণ্ডলিটা একেবারে দাঁড়ানো অবস্থাটা কাপড় মাটিতে ফেলে দিল যেমন হয়, একেবারে সেইভাবে একটা কাপড় যেন নিচে পড়ল সিলাহোর গায়েব। সিলাহোর গায়েব আমি কি মনে করে ওই পায়ে তখনও ওই ফাঁদ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যথা আরো চার পাঁচ গুণ পেতে পেতে ওই কোরো মানে ওই যে বাঁশঝাড় এবং বট গাছের যে মধ্যবর্তী স্থান ছিল সংযোগ স্থল, সেইখানে যে দেখার চেষ্টা করলাম যে মাটি থেকে সে কোনো কিছু নিয়ে গেছে কিনা, ওই সময় আমার উপরে একটা বাঁশ গাছ একেবারে পড়ে আমার উপরে, কিন্তু বাঁশ গাছের তো প্রচুর কিছু কিছু ডালপালা রয়েছে এবং বাঁশ গাছ তো সহজাতে ঝাড় থেকে কেটে বের করতে পারবেন না, যার কারণে ওইটা মাটিতে আসতে পারেনি, মানে আমি আকারে যতটুকু লম্বা তার চেয়ে আর একটু বেশি উচ্চতাটা থেমে যায়। আমি পেছনে সরে আসি, ততক্ষণে হারিকেনটা কাঁথে পড়ে গেছে আমার হাত থেকে, আমি পা রাখতে পারছি না মাটির উপরে। ঠিক ওই সময় পুরো বাঁশ ঝাড় ঝড় যেভাবে পুরো বাঁশঝাড়কে নাড়িয়ে দেয়, ঠিক ওইভাবে পুরো বাঁশঝাড় নড়ল যেন একটা ঝড় আসলো কোনো দিক থেকে এবং সেই ঝড়টা না আচমকা গায়েব হয়ে গেল। সিলাহোর আমার হাত থেকে গায়েব, সিলাহোরকে না পারলাম ধরতে, না পারলাম সেই জিনিসপত্রগুলোকে বাগে আনতে। ছেলেটার অবস্থা আগের মতোই ছিল, তিন মাস সময় লেগেছে আমরা সিলাহোরকে ধরতে পারিনি, কিন্তু তিন মাস সময় লেগেছে সিলাহোরের সেই সমস্ত শিহরগুলা ওই যে জাদু এই সমস্ত জিনিস নষ্ট করতে তিনটা মাস সময় লেগেছে, এবং এই তিন মাস পরে ছেলেটা মোটামুটি ঠিক হয়, কিন্তু যেই ক্ষতিটা তার মানসিক অবস্থার ক্ষতি করে দিয়ে গেছে সিলাহোর, ওই ক্ষতি থেকে ছেলেটা আর বের হতে পারেনি, কিন্তু ছেলেটা একদম সুস্থ হয়ে উঠে পড়ে। আর আমি এরপরেও সিলাহোরকে দুইবার আমার কাছে পেয়েছিলাম, ওই দুইবার সিলাহোরকে ডেকে আনার পেছনে কারণ ছিল একটাই, যদি একে ধরা যায়, কিন্তু ধরতে পারিনি।
মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আমি আব্দুর রহমান রাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতোই আমি আপনাদের মাঝে মানুষের লাইফের বাস্তব অভিজ্ঞতা নিয়ে হাজির হয়ে গেলাম, এবং আজকে আপনারা যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি চট্টগ্রামের বান্দরবান উপজেলার কোন এক পাহাড়ি অঞ্চলের ঘটনা, এবং এই ঘটনার মূলে যিনি রয়েছেন ওনার নাম হাজারী তান্ত্রিক। পাহাড়ের ঢাল ভেয়ে উঁচুতে উঠে গেলে সেখানে দেখা মিলে এক বৌদ্ধ মন্দির। খুবই প্রাচীন সেই মন্দিরটি, এবং ওই এলাকার আশেপাশে যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা থাকেন তারা প্রত্যেকেই এখানে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন, এবং ওই এলাকাতে এই একটাই বৌদ্ধ ধর্ম মন্দির ছিল, যে মন্দিরটা একদম পাহাড়ের উঁচুতে অবস্থান করছিল। তো একদম যে মেইন রাস্তাটা ছিল সেই মেইন রাস্তা থেকে পাহাড়ের ঢালে খাঁজ কেটে সিঁড়ির মতো করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল। ওই রাস্তা দিয়েই অনেকটা পথ উপরের দিকে উঠে গেলে সেই মন্দিরের একদম ফটকের সামনে সেখানে যাওয়া যায়। তো মন্দিরটা যেখানে ছিল একদম উঁচুতে সেই পাহাড়ের একদম চূড়ায়, সেখানে অনেকটাই সমতল জায়গা ছিল, বেশ অনেকটা জায়গা, এবং মন্দিরটার এরিয়া কম করে হলো প্রায় 1500 জায়গার মধ্যে ছিল। তো সবটাই একদম সমতল করে তৈরি করা হয়েছিল, এবং মন্দিরের চারপাশে কিন্তু একদম উঁচু করে দেয়াল দেয়া ছিল, আর দেয়ালের একটা মাত্র গেট ছিল, মেইন গেট। এই মেইন গেট দিয়ে প্রবেশ করলে সেই বৌদ্ধ মন্দিরে ভেতরে ঢোকা যেত। তাদের এলাকার বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে প্রায় সময় যাতায়াত করে, এমনকি দেখা যেত যে অনেক যারা মানে ধর্মের লোকেরা আছে, যে ধর্মান্ধ যারা বৌদ্ধ ধর্মের, তারা বেশিরভাগ সময় এই মন্দিরে রাত কাটাত। তো অনেকে ছিল যারা এখানে থাকে, তো ওই মন্দিরের কর্তৃপক্ষের দায়িত্বে যারা ছিল, কমিটির দায়িত্বে যারা ছিল, তারা এখানে যারা রাতের বেলা থাকত তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও পর্যন্ত করে দিয়েছিল। ওই মন্দিরের পাশে ছোট একটা রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে তাদের জন্য খাবার রান্না করা হতো মন্দিরের পক্ষ থেকেই। ওইখানে বসবাসরত যারা ছিল সবাইকেই ওই রান্না করে খাওয়ানো হতো। তো মন্দিরের পাশে ওই পাহাড়ের চূড়াতেই একটা ঘর ছিল, যে ঘরে সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। আসলে বলা যেত যে ধর্মগুরু, যে বৌদ্ধ মন্দিরের প্রধান, যারা পূজা পার্বণ তারা বা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা মূল দায়িত্ব পালন করেন, তো এরকম ধর্মগুরু বা বৌদ্ধ সন্ন্যাসী তারা সেখানে থাকত। তাদের জন্য আলাদা করে কক্ষ তৈরি করে দেওয়া হয়েছিল। তো বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদেরকে ভিক্ষু বলে সম্বোধন করে থাকেন। তো সেই বৌদ্ধ সন্ন্যাসী, ধর্মগুরু বা ভিক্ষু, যেটাই বলে না কেন, ওখানে ওই মন্দিরের দায়িত্বে তারা চারজন ছিলেন। চারজনেই তারা এক রুমে থাকতেন। তো মন্দিরটা যখন একদম রাতের বেলা শুনশান নিরবতা থাকত, বা এখানে যারা থাকত তারা তো রাতের বেলা ঘুমিয়ে যেত, তো ওই মন্দিরে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা ছিল তারা রাতের বেলা আশেপাশে পাহারা দিত, এবং অনেকে দেখা যেত যে পাহাড়ের ঢাল বেয়ে যে রাস্তাটা নেমে এসেছে এই রাস্তা দিয়ে অনেকে হাঁটাহাঁটি করত। একদিন একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে খবর আসে রাতের বেলা, তিনি ঘুমিয়েছিলেন ওনার নিজ রুমে, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় কারো ডাকাটাকির শব্দে। তো তিনি যখন ঘুম থেকে উঠে ওনার রুমের দরজাটা খুলেন, তখন তিনি দেখেন যে একজন কর্মী, যিনি কাজ করেন বৌদ্ধ মন্দিরের হয়ে রাতের বেলা পাহারা দেন, তিনি ওনার দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এবং ওনার ফেসটা বা ওনার শারীরিক কন্ডিশনটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে উনি খুবই হাঁপাচ্ছেন, মনে হচ্ছে অনেকটা পথ তিনি দৌড়ে এসেছেন, অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছেন, এবং তার ফেসটা দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা ভয় পেয়ে আছেন। তো এই জিনিসটা যখন তিনি দেখেন তিনি বলেন যে কি হয়েছে আপনার। তো ধর্মগুরু তিনি যেটা বুঝতে পারছিলেন যে ওনার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কথা বলতে চাইছে কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তো অনেকবার কথা বলার চেষ্টা করার পরে, 2-3 বার চেষ্টা করার পর যখন তার মুখ দিয়ে কথা বের হয়, সে বলছিল যে আমি আরো কয়েকজন, আমরা ওই যে মেইন রাস্তা থেকে যে বৌদ্ধ মন্দিরের সিঁড়িটা উঠে না, ওখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম এবং পাহারা দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমি যেটা দেখলাম যে বৌদ্ধ মন্দিরের চারপাশে কিছু আলোক উজ্জ্বল রশ্মি, মনে হচ্ছিল যে আগুনের ছোট ছোট গোলার মতো বস্তু, সেগুলো ঘোরাঘুরি করতেছে। তো সে বলছিল যে আমি যখন দেখলাম যে ওই আগুনের গোলার মতো বস্তুগুলো যখন ওই মন্দিরের চারপাশে ঘুরতেছে, তখন আমি একটু ওইদিকে মানে আমার টর্চ লাইট দিয়ে আমি ওইদিকে তাক করলাম। তো তাক করার পরে ওইখানের যে দুই তিনটা আলো আমি দেখেছিলাম আগুনের গোলার মতো, সেই আলোর থেকে কয়েকটা আলো আমার দিকে অনেক দ্রুত বেগে ছুটে আসতে থাকলো, এবং একটা পর্যায়ে একটা আলোকোজ্জ্বল রশ্মি সেটা আমার লাইটে এসে আঘাত করে এবং আমার হাত থেকে লাইটটা পড়ে যায়। এরপর আমি ওই সিঁড়ি বেয়ে নিচে অনেকটা জায়গা আমি নিচে গড়িয়ে পড়ি। এই অবস্থা তার শরীরের এখন, সে এসে এরকম কথা সে বলছিল সেই ধর্মগুরু বা বৌদ্ধ সন্ন্যাসীকে। তো এই কথা শোনার পর তিনি বলছিলেন যে তোমার মাথা কি ঠিক আছে কিনা, তুমি কি স্বাভাবিক কিনা, তুমি এরকম দেখেছো, এরকম কি হতে পারে, এটা তো একদম অস্বাভাবিক কথা। ওই ওয়াচম্যান সে কোনোভাবেই বুঝাতে পারছিল না সেই বৌদ্ধ সন্ন্যাসীকে যে তার সাথে এমন ঘটনা ঘটেছে। তিনি বাইরে বের হন, বাইরে বের হওয়ার পর দেখেন অন্যান্য পরিষ্কার কর্মচারীরা যে ওয়াচম্যানরা ছিল তারা সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা বলতেছে যে তার সাথে যেটা ঘটেছে আমরাও একটু আগে সেটা ফেস করে আপনার কাছে দৌড়ে এসেছি, সে আলোর গোলার বস্তুগুলো আমাদের দিকে তেড়ে আসছিল এবং আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছিল। তো এই কথা শোনার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে এতগুলো মানুষ যখন এই কথাটা বারবার করে বলছে তাহলে অবশ্যই এই কথাটা সত্যি হবে। বৌদ্ধ সন্ন্যাসী তখন সেখান থেকে তিনি রুম থেকে বের হন। রুম থেকে বের হওয়ার আগে তিনি ওনার ধর্মের নিয়ম অনুযায়ী কিছু আচার তিনি বা কিছু নিয়ম তিনি পালন করেন। পালন করে তারপর তিনি একটা তসবির মতো একটা জিনিস তিনি হাতে নেন, হাতে নিয়ে তিনি সেখান থেকে বের হয়ে আসেন। আসার পর তিনি মন্দিরের একদম উঠানের সামনে চলে আসেন। এসে তিনি দেখেন যে চারপাশটা তিনি দেখছিলেন ভালো করে যে ওই আগুনের গোলার মতো বস্তু যে ওয়াচম্যানরা দেখেছে সেগুলো কি এখনো আছে কিনা। সেই বৌদ্ধ সন্ন্যাসী বেশ অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পরও তিনি কিছু দেখতে পান না। তখন তিনি সেই ওয়াচম্যানদেরকে বলেন যে ঠিক আছে, তোমরা আজকে রাতের মতো তোমরা ডিউটি করো, বাট নিচে তোমরা একা যেও না, তোমরা উপরের দিকেই থাকো, কাল সকালে এই বিষয়ে কথাবার্তা হবে। তো এই কথা বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী তিনি ওনার রুমে চলে যান। পরের দিন সকালবেলা সে বৌদ্ধ মন্দিরের কমিটির লোকেদের নিয়ে একটা মিটিং বসে। তো ওই যে ওয়াচম্যানরা ছিল যারা রাতের বেলা সেখানে ডিউটি করত, তারা বলছিল যে আমাদের পক্ষে সম্ভব না কাজ করা, আমরা এরকম ভয় পেয়েছি, এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে, আমাদের পক্ষে আর রাতের বেলা ডিউটি করা সম্ভব না। তো যে কারণেই ওই মিটিংটা বসেছিল যে রাতের বেলা যদি তারা ডিউটি না করে তাহলে তো সমস্যা, পাহারা দিবে কে। তো এমতো অবস্থায় সে কমিটির লোকজন এবং সেখানে যে চারজন ধর্মগুরু বা বৌদ্ধ সন্ন্যাসী ছিল তারা প্রত্যেকেই বলেন যে ঠিক আছে, রাতের বেলা যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো আছি, আমরা দেখব, আমরা তোমাদেরকে ধর্মীয়ভাবে বিভিন্ন নিয়ম পালন করে তোমাদেরকে পরিশুদ্ধ করে দেব যাতে খারাপ কিছু তোমাদেরকে নজর দিতে না পারে বা তোমাদেরকে আক্রমণ করতে না পারে। এই কথা বলে অনেক মানে অনুরোধ করার পর সেই ওয়াচম্যানদেরকে পুনরায় তাদের কাজে বহাল করা যায়। ওই সন্ন্যাসীদের মধ্য থেকে যিনি প্রধান ছিলেন সেই বৌদ্ধ সন্ন্যাসী আসলে ওনার নিজের সে অতিপ্রাকৃত সমস্যাগুলো সম্পর্কে ওনার ধারণা খুবই কম ছিল। তো যে কারণে তিনি এইসব বিষয়ে জানাশোনার জন্য বা এইসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য তিনি একজনের কাছে যেতেন সবসময়। তিনি আবার ছিলেন হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি একজন তান্ত্রিক ছিলেন। সে তান্ত্রিকের নাম ছিল হাজারি তান্ত্রিক। সে হাজারি তান্ত্রিকের একটা ডেরা ছিল পাহাড়ের উঁচুতে, ওই তাদের এলাকা থেকে অনেকটা দূরে। সেখানে হেঁটে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে তাদের মন্দির থেকে। ওই বৌদ্ধ সন্ন্যাসী তিনি ওই দিন দুপুরবেলা তিনি রওনা দেন সেই হাজারি তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। তো বেশ অনেকটা পথ হাঁটার পর তিনি সেই হাজারি তান্ত্রিকের সেই ডেরায় তিনি পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি ওই হাজারি তান্ত্রিকের খোঁজ করতে থাকেন। তো হাজারি তান্ত্রিকের সাথে যারা কাজ করত সেখানে তারা বলে যে তান্ত্রিক সাহেব এখন তিনি নেই, তিনি বিশেষ একটা কাজে বাইরে গিয়েছেন, তো কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় তাকে। হাজারি তান্ত্রিকের যে ডেরাটা ছিল বা তার যে বাসস্থানটা ছিল যেখানে বসে সে বিভিন্ন ধরনের কাজ করত, সাধনা করত, তার বাসস্থানটা ছিল এরকম যে একটা একতলা দালান, ছোট এত বেশি বড় না, হয়তো 1200 থেকে 1500 স্কোয়ার ফিটের একটা দালান ছিল পাহাড়ের উপরে একতলা, আর উপরের দিকে একদম পাকা করাই ছিল ছাদ দেয়া, আর চারপাশের যে ওয়ালগুলো ছিল সেগুলো ছিল ইট লাগানো শুধু, কোনো প্লাস্টার ছিল না। আর সেই ইটের দেয়ালগুলোতে মানে মনে হচ্ছিল দেখে যে সেই ইটের দেয়ালের যে দালানটা সেটা অনেক বছর আগের এবং অনেক পুরনো হয়ে যাওয়াতে সেই দেয়ালগুলোতে শেওলা জমে গিয়েছে এবং বিভিন্ন পাহাড়ি লতাপাতা গাছের জন্ম নিয়েছে সেই দেয়ালগুলোতে। তো তিনি ভেতরে বসে অপেক্ষা করছিলেন। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর হাজারে তান্ত্রিক তিনি আসেন। সেখানে আসার পর তিনি হাজারে তান্ত্রিকের সাথে বসে কথাবার্তা বলেন। তো তিনি তো প্রায় সময়ই হাজারে তান্ত্রিকের কাছে আসেন, এসে বিভিন্ন ধরনের দীক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা তিনি সেখান থেকে অর্জন করেন বা সেখান থেকে তিনি নিয়ে যান তান্ত্রিকের কাছ থেকে। সেই তান্ত্রিককে তিনি তাদের বৌদ্ধ মন্দিরের সেই রাতের ঘটনাটা অর্থাৎ ওয়াচম্যানরা যে ঘটনাটা ফেস করেছে সেই ঘটনা সম্পর্কে তিনি হাজারে তান্ত্রিককে জানান। এই ঘটনা শুনে হাজারে তান্ত্রিক বলেন ঠিক আছে, তিনি দেখবেন যে ওখানে কারা তাদেরকে ডিস্টার্ব করেছে বা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে, তিনি এই বিষয়টা জানবেন, জেনে তারপর তিনি ব্যবস্থা নেবেন। বৌদ্ধ সন্ন্যাসী তখন তিনি বলেন যে হাজারে তান্ত্রিক, আপনি যদি যেতেন আমাদের সাথে সেই মন্দিরে, আমাদের বৌদ্ধ মন্দিরে, তাহলে আপনি সরাসরি বিষয়টা দেখে বা আশেপাশের পরিবেশ পরীক্ষা করে হয়তো আপনি জানতে পারতেন যে আসলে মেইন বিষয়টা কি। তো তখন হাজারে তান্ত্রিক বলেন যে আমার আপনার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে বসেই সবকিছু জেনে নিতে পারব। বৌদ্ধ সন্ন্যাসী তখন কথাবার্তা শেষ করে এবং হাজারে তান্ত্রিককে বলে দিয়ে যান যে এই কাজের এই সমস্যাটা সমাধান যেন তিনি খুব দ্রুতই করে দেন, কারণ ওয়াচম্যানরা কোনোভাবেই সেখানে এই সমস্যাটা কারণে কাজ করতে চাচ্ছে না। গতকাল রাতে তারা যে আগুনের গোলার মতো বস্তুগুলো দেখেছে তাদেরকে আক্রমণ করতে এসেছে, এই সমস্যাটা বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে তাদের সাথে সেই বৌদ্ধ মন্দিরে। তো যে কারণে ওয়াচম্যানরা তারা কোনোভাবেই সেখানে চাকরি করতে চাচ্ছে না। বৌদ্ধ সন্ন্যাসী হাজারে তান্ত্রিকের সাথে কথাবার্তা শেষ করে তিনি পুনরায় ফিরে আসেন তার বৌদ্ধ মন্দিরে। দুই তিন দিন কেটে যায়, ওখানের ওয়াচম্যানরা রাতের বেলা ডিউটি করে কিন্তু তারা আর কোনো সমস্যা ফেস করে না। দুই তিন দিন কেটে যাওয়ার পর হাজারে তান্ত্রিক তিনি নিজে সরাসরি আসেন সেই বৌদ্ধ মন্দিরে এবং বৌদ্ধ সন্ন্যাসীর সাথে তিনি দেখা করেন। সে বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করার পর সেই সন্ন্যাসী তাকে নিয়ে সে বৌদ্ধ মন্দিরের একটা উঠোনে তিনি বসেন। বসে তিনি কথাবার্তা বলছিলেন। তো একটা পর্যায়ে হাজারে তান্ত্রিক সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। সেগুলোর মধ্যে তিনি বলছিলেন, সেই হাজারে তান্ত্রিক বলছিলেন যে দেখেন সন্ন্যাসী সাহেব, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং সেই কাজের জন্য আমার কিছু মানুষ প্রয়োজন, জিন্দা মানুষ প্রয়োজন, জ্যান্ত মানুষ প্রয়োজন। যে মানুষ তিনি সরাসরি কথা বলে ফেলেন সেই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে, কারণ তিনি অনেকটাই ফ্রি সেই সন্ন্যাসীর সাথে। কথাবার্তা বলার এক পর্যায়ে তিনি বলছিলেন যে ওনার জ্যান্ত মানুষ প্রয়োজন, উনার যে এন্টিটি বা ওনার যে জিনগুলো আছে বা যে জিন সর্দারের সে সবসময় পূজা করে, সে জিন সর্দারের উদ্দেশ্যে নাকি কিছু বলি দিতে হবে, তা আবার মানুষ, একদম জ্যান্ত মানুষ বলি দিতে হবে। বলি দিলে নাকি সে বিভিন্ন ধরনের তন্ত্র শক্তি সে লাভ করতে পারবে, যে তন্ত্র শক্তি দ্বারা সে অনেক অনেক মানে অনেক ভালো রকম কাজ করতে পারবে সে, এবং সে এটাও বলে যে তার আয়ু নাকি অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে, অনেক অনেকটা বলতে গেলে যে অমরত্ব সে পাবে যদি সে এই এই যে যজ্ঞটা আছে সে যজ্ঞটা সে সম্পন্ন করতে পারে, তবে তার এই যজ্ঞের জন্য তার মানুষ প্রয়োজন। বৌদ্ধ সন্ন্যাসী তিনি সর্বপ্রথমে না করেন যে না, আমি আপনাকে এইভাবে কোনোভাবে সাহায্য করতে পারবো না, মানুষকে এইভাবে বলি দিয়ে আপনার নিজের শক্তি বাড়াবেন এটা তো অবশ্যই একটা ঘৃণিত কাজ, জঘন্য কাজ, পাপ কাজ, এটা আপনি করবেন না। বৌদ্ধ সন্ন্যাসী বারবার হাজারে তান্ত্রিককে এই ব্যাপারে তিনি নিষেধ করছিলেন। হাজারে তান্ত্রিক এক পর্যায়ে সে বৌদ্ধ সন্ন্যাসীকে বলেন যে দেখেন, আমি যদি সে তন্ত্রবিদ্যা লাভ করতে পারি সে যজ্ঞের মাধ্যমে, তাহলে আমার শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনিও অনেক কিছু লাভ করতে পারবেন, আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, আপনার শক্তি অনেক বেড়ে যাবে। এবং হাজারে তান্ত্রিক তিনি টাকার লোভ দেখান সেই বৌদ্ধ সন্ন্যাসীকে। বৌদ্ধ সন্ন্যাসী বারবার না করছিলেন, তবুও একটা পর্যায়ে সে বৌদ্ধ সন্ন্যাসী টাকার কাছে হার মেনে যায় এবং সে বলে ঠিক আছে, সে নাকি মানুষ জোগাড় করে দিবে বলি দেওয়ার জন্য। কথাবার্তা ফাইনাল করার পর হাজারে তান্ত্রিক ফিরে যান তার ডেরায়। সেখানে যাওয়ার পর এদিকে বৌদ্ধ সন্ন্যাসী তার নিজের মতো কাজ করছিল। সে চেষ্টা করছিল যে কোনোভাবে বা কোনো উপায়ে কোনো মানুষ যেন তিনি ধরে নিয়ে যেতে পারেন সেই হাজারে তান্ত্রিকের ডেরায়। সেখানে নিয়ে গেলেই তাকে বলি দিতে বলি দেওয়া হবে। বলি দেওয়ার পর সেই বলির রক্ত উৎসর্গ করা হবে সেই জিন সর্দারের উদ্দেশ্যে। সেই জিন সর্দারকে বলির রক্ত উৎসর্গ করার পর সেই জিন সর্দার এক বিশেষ উপায়ে নাকি ক্ষমতা দান করবে সেই হাজারে তান্ত্রিককে। হাজারে তান্ত্রিক নাকি এক একটা বলির মানুষ তাকে দেওয়ার জন্য তাকে নাকি ওই সময়ে প্রায় 12,500 টাকা দিবে বলে ফিক্সড প্রাইস তাকে জানিয়ে দেয়। বৌদ্ধ সন্ন্যাসী তিনি প্রথমে ভালো মানুষ থাকলেও আস্তে আস্তে তিনি টাকার লোভে পড়ে যান এবং তিনি খুঁজতে থাকেন কিভাবে তিনি বলির মানুষ সংগ্রহ করতে পারবেন। সেই বৌদ্ধ সন্ন্যাসীর বেশ অনেক শিষ্য ছিল। যে শিষ্যরা তার কাছে প্রতিনিয়ত আসত, তার কাছে ধর্ম বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করত। সেই শিষ্যদের মধ্য থেকে কিছু দুর্বল শিষ্যদের সে টার্গেট করে, যে তাদেরকে সে হাজারি তান্ত্রিকের কাছে বিক্রি করে দিবে বলি দেওয়ার জন্য। একদিন সকালবেলা তিনি তাদের সেই শিষ্যদেরকে ডেকে পাঠান তার কাছে। সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার শিষ্যরা যখন আসে, অনেক শিষ্যরাই তার কাছে এসেছিল, এর মধ্যে টার্গেট করে সে তিনজনকে তার কাছে রেখে দেয় এবং সেই তিনজনকে সে জানায় যে তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দান করব, তোমরা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে যদি তোমরা আমাকে সময় দাও। আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব আমার সাথে সেখানে যেতে পারলে, এবং একটা নির্জন ঘরে তোমাদেরকে রাত কাটাতে হবে বেশ কয়েক রাত। যদি তোমরা কাটাতে পারো, তোমাদের নিজেদের ভয়কে তোমরা দূর করতে পারো, তাহলেই তোমরা সেই শিক্ষাটা অর্জন করতে পারবে। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী তার যে শিষ্যগুলো ছিল, তিনজন শিষ্য, সেই তিনজন শিষ্যকে সে ভুলিয়ে দেয়, বুঝায় দেয় সে ভালো করে। একদিন সময় করে বিকালবেলা সে বৌদ্ধ সন্ন্যাসী ওই তিনজন শিষ্যকে নিয়ে সে রওনা দেয় হাজারি তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। সে যাচ্ছিল পাহাড়ি রাস্তা পেরিয়ে সে রাবার বাগানের ভেতরে প্রবেশ করে। রাবার বাগানের ভেতরে যখন প্রবেশ করে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। বৌদ্ধ তান্ত্রিক যখন সেই তিনজন ব্যক্তিকে নিয়ে সামনের দিকে আগাচ্ছিলেন, একদম তো রাবার বাগান একদম পাহাড়ের উঁচুতে অন্ধকার এমন অবস্থা হয়ে গিয়েছে, টর্চ লাইট টিপে টিপে তেমনি সামনের দিকে যাচ্ছিলেন, তো হঠাৎ করে সেই বৌদ্ধ সন্ন্যাসীর যে তিনজন শিষ্য তারা তো পিছনে ছিল। সেই শিষ্যদের মধ্যে থেকে একজন সে বলে উঠল তার নাকি খুব ভয় করছে, সে আর যেতে পারবে না সেই সন্ন্যাসীর সাথে। যে শিষ্যটা বলছিল তার ভয় করছে, আর অন্য দুইজন যে শিষ্য ছিল তারা বলছিল যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো তোমার সাথে আছি, তাছাড়া আমাদের গুরু, আমাদের ধর্মগুরু তো আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা যাচ্ছি শিক্ষা অর্জন করতে। সেই শিষ্য বলছে যে না, আমার ভয় করছে এবং আমার মনে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি হয়তো আমরা সেখানে বিপদে পড়ব। সেই বৌদ্ধ সন্ন্যাসী তখন রেগে গেলেন এবং বললেন যে তাহলে তোমার আসার কোনো প্রয়োজন ছিল না, তুমি থেকে যেতা। বারবার তিনি বুঝাচ্ছিলেন সেই শিষ্যকে, তো একটা পর্যায়ে সেই শিষ্য যেতে রাজি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারা হাজারি তান্ত্রিকের ডেরায় পৌঁছে যায়। সেখানে ভেতরে ঘর, সেই যে একতলা দালান, সে দালানের ভিতরে প্রবেশ করার পর তারা তিনজন একটা রুমে তিনজনকে রাখা হয়। এই তিনজনকে একটা রুমে রেখে সে বৌদ্ধ সন্ন্যাসী চলে যান হাজারি তান্ত্রিকের সাথে দেখা করতে। হাজারি তান্ত্রিককে তিনি বলেন যে তিনি তিনজনকে জোগাড় করে এনে দিয়েছেন। হাজারি তান্ত্রিক বলছিলেন যে আমি তো আশা করেছিলাম আপনি 7 জনকে নিয়ে আসবেন, আমার 7 জন ব্যক্তির প্রয়োজন, আমি 7টা বলি দিব, আমার সেই জিন সর্দার আমাকে নির্দেশ দিয়েছে 7টা বলির রক্তর তার প্রয়োজন। তখন তিনি তখনই হাজারে তান্ত্রিক বলছিলেন যে আপনি আরো 4টা আরো চারজন কবে জোগাড় করে দিবেন সেটা আমাকে বলে দিয়ে যান। বৌদ্ধ সন্ন্যাসী তখন বলছিলেন যে আমি তো সঠিক করে বলতে পারছি না, আমি চেষ্টা করে জানাবো আপনাকে। ওই তিনজন শিষ্যকে তিনি ওই রুমে রেখে তিনি তাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ না করি সেই বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। ওই তিনজন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি সে একা ছিল সেখানে, সেই ব্যক্তি সে ছিল মুসলিম। হ্যাঁ, সে ছিল একজন মুসলিম ব্যক্তি। সে মুসলিম ব্যক্তি হওয়া সত্ত্বেও সে তার নিজের ধর্ম ভুলে গিয়ে সে তার মানে তার মাথায় অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল, যে সমস্যার কারণে সে তার নিজের ধর্ম ভুলে গিয়েছিল। সে ওই পাহাড়ি এলাকাতেই থাকত, তো যে কারণে তার নিজের ধর্ম ছেড়ে সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে সবসময় যেত, সেখানে সে দীক্ষা অর্জন করত। মুসলিম হয়ে এসে তার বাবা মা কিন্তু মুসলিম ধর্মের ছিল, তার নাম ছিল রফিক। সেই রফিক উদ্দিন তার বয়স ছিল 24 বছর, একদম যুবক ছেলে। সে ওই এলাকাতেই থাকত। তার বাবা মা খুবই অর্থাৎ সেই চা বাগানে চাকরি করত, একদম গরিব ফ্যামিলির ছেলে ছিল তারা। সেই রফিক উদ্দিন সে প্রতিনিয়ত ওই বৌদ্ধ মন্দিরের আশেপাশে তাদের কিছু বন্ধু বান্ধব ছিল, সে যে স্কুলে পড়তো ওই স্কুলে বন্ধু বান্ধব ছিল, সেই বন্ধু বান্ধবের প্ররোচনায় পরে আস্তে আস্তে বছরের পর বছর সময় নিয়ে সে ধীরে ধীরে আস্তে আস্তে সেই বৌদ্ধ সন্ন্যাসী যে ছিল সেই সন্ন্যাসীর কাছে সে প্রায় সময় যাতায়াত করত। ওই যে বৌদ্ধ সন্ন্যাসী ছিল সে সন্ন্যাসী খুব ভালোই লেখা পড়াতেন পারতেন, অর্থাৎ ওই সন্ন্যাসীর কাছে তার যে বন্ধুরা ছিল সে বন্ধুরা ওই সন্ন্যাসীর কাছে পড়ত। ওই সন্ন্যাসী আবার খুব ভালো ইংরেজি পড়াতে পারতেন, তো ওনার কাছে যখন সেই রফিক উদ্দিন পড়ত তার স্যারকে তার ভালো লেগে যায় এবং স্যারের সাথে সে সবসময় চলাফেরা করত। তো যে কারণে সেই স্যার বা যে সন্ন্যাসী ওই সন্ন্যাসীর সেই বৌদ্ধ মন্দিরে সে প্রায় সময় যাতায়াত করত, যে কারণে সে তার নিজের ধর্ম ভুলে গিয়ে এরকম ভাবে সে সন্ন্যাসীর সাথে চলে যেত, সন্ন্যাসীর সাথে সে কাজ করত, সে সন্ন্যাসীর সেবা করত। সে আজ সেই সন্ন্যাসীর পাতা ফাঁদে সে পা দিয়ে সে মৃত্যুর কূলে ঢলে পড়তে যাচ্ছে, এবং যেখানে সে এসেছে সেখানে তাকে একটু পরেই হয়তো তাকে বলি দিয়ে দেয়া হবে, সে সেটা জানে না। সে সেখানে বসে আছে, তার সাথে যে দুইজন ব্যক্তি সেই দুইজন ব্যক্তি কিন্তু বৌদ্ধ ধর্মেরই ছিল, তার পরিচিত নয় কিন্তু আস্তে আস্তে তার পূর্ব পরিচিত ছিল না ওই দুইজন, তবে ধীরে ধীরে তাদের সাথে পরিচিতি তার সম্পর্ক গড়ে ওঠে সেই মন্দিরে যাতায়াত করার কারণে। তো রফিক উদ্দিন যেটা ওই রুমে তো বসেছিল সে, তো হঠাৎ করে সে হাজারি তান্ত্রিকের দুজন শিষ্য তার রুমে প্রবেশ করে এবং বলে যে তোমরা আশেপাশের রুমটা ঘুরে দেখো, তোমাদের বৌদ্ধ সন্ন্যাসী যে ছিল সেই সন্ন্যাসী তো চলে গিয়েছেন, তোমরা এখানে কয়েকদিন থাকবে, তোমরা শিক্ষা লাভ করবে, এখানে আরেকজন গুরু আছেন তিনি হিন্দু তান্ত্রিক, সেই তান্ত্রিকের কাছ থেকে তোমরা শিক্ষা অর্জন করতে পারবে। রফিক উদ্দিন সে মানে তার কাছে ভালো লাগছিল সে যে নতুন ধরনের শিক্ষা অর্জন করতে পারবে, তার কাছে সেটা ভালো লাগছিল। ওই দুজন ব্যক্তি যারা ছিল তারাও তার সাথে একই তালে চলত, তারা একসাথে বের হয় ওই বিল্ডিং থেকে, আশেপাশের পরিবেশ তারা খোঁজাখুঁজি করে দেখছিল, আশেপাশের পরিবেশ তাদের খুব ভালো লাগছিল। তো একটা পর্যায়ে হাজারি তান্ত্রিক তিনি নিজে তাদের ওই তিনজন লোকের সাথে ওই তিনজন ব্যক্তির সাথে তিনি সাক্ষাৎ করতে আসেন এবং তিনি বলেন যে তোমাদের দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি করাবো, তোমরা করতে পারবে কিনা। হাজারি তান্ত্রিক তখন ওই তিনজন ব্যক্তিকে বলেন, রফিক উদ্দিনও তো সে তো ছিল সেখানে, সে শুনছিল, তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা রাতের বেলা আমার সাথে এক জায়গায় যাবে, সেখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সে কাজ শেষ করার পর তোমরা আবার আমার সাথে চলে আসবে। সবাই রাজি হয়ে যায় রফিক উদ্দিন সহ। রাতের বেলা তখন হয়তো সময় প্রায় 11টা কিংবা 12টা বাজে, হাজারি তান্ত্রিক তখন তিনি ওই তিনজন ব্যক্তিকে নিয়ে তিনি বের হয়ে যান সেই দালান থেকে যে ডেরাটা ছিল হাজারি তান্ত্রিকের। সেখান থেকে বের হয়ে তারা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে রাস্তায়, সেই রাস্তা দিয়ে তারা হাঁটছিল, হাঁটতে 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 অনেকটা সময় তারা পার করেছে, প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো সময় পার করার পর তারা যেটা দেখতে পায়, একটা মন্দিরের মতো বেশ পুরনো, তবে সেই মন্দিরটা ভাঙা চোড়া। সেখানে কোনো পূজা পার্বণ হয়তো হয় না, সেখানে কোনো কিছু অনুষ্ঠিত হয় না, হয়তো একদম পুরনো, লতা পাতা ঘিরে আছে চারপাশে, একদম জঙ্গলের মতো অবস্থা হয়ে আছে। তো সেই মন্দিরে যখন তারা প্রবেশ করে, সে হাজারে তান্ত্রিক বলছিলেন যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এই কথা বলে হাজারে তান্ত্রিক নাকি ওই মন্দিরের, ওই যে ভাঙা মন্দিরটা ছিল, সে ভাঙা মন্দিরের ভেতরে নাকি ওই হাজারে তান্ত্রিক প্রবেশ করে। সেখানে যাওয়ার পর তিনি বেশ অনেকক্ষণ ওটার ভেতরে কাটান। তারা তিনজন বাইরে অপেক্ষা করছিল, রফিক উদ্দিন এসেছিল। রফিক উদ্দিন বারবার বলছিল যে আমার ভয় করছে, আমার এখানে আসা উচিত হয়নি। সে বারবার বলছিল আমি ফিরে যাব আমার বাবা মার কাছে, কিন্তু তার তো এখন আর যাওয়া সম্ভব না সেখান থেকে একা, কারণ কোথায় সে এসেছে এই রাতের অন্ধকারে সেই হাজারি তান্ত্রিকের সাথে, সে তা জানে না। এখন যদি সে একা সেখান থেকে বেরো হয়ে যায়, সে পথ চিনে সে তার বাড়িতে ফিরতে পারবে না। বেশ কিছুক্ষণ পর হাজারে তান্ত্রিক ওই ভাঙা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। হাজারে তান্ত্রিক তারপর সেই রফিক উদ্দিন সহ আরো সাথে যে দুইজন ছিল তাদেরকে নিয়ে সেই ভাঙা মন্দিরের ভেতরে প্রবেশ করে, এবং সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে একটা কক্ষে বেশ অনেকগুলো মোমবাতি জ্বলছে, এবং সেই মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে সেই কক্ষটা। যে কক্ষের ভিতরে রফিক উদ্দিন সহ যে আরো দুইজন ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে শুধু রফিক উদ্দিনকে আলাদা করে অন্য কক্ষে নিয়ে যাওয়া হয়, এবং সেই কক্ষে তাকে রাখা হয় এবং তাকে বলা হয় যে সে যেন সেখানে বসে থাকে চুপচাপ অনেকক্ষণ। একটু পর, অনেকক্ষণ বসে থাকার পর সেখানে নাকি সে তান্ত্রিক আসবে না, সে তাকে নিয়ে যাবে। রফিক উদ্দিন তার সাথে যে দুইজন ছিল সেই দুইজনকে সেই কক্ষে রেখে সে চলে আসে অন্য কক্ষে। সেখানে সে অনেকক্ষণ যাবৎ বসে থাকে, এবং সেখানে বসে থাকা অবস্থায় তার নাকি খুব ভয় করছিল। সে রফিক উদ্দিন সে যেটা ফিল করছিল যে ওই কক্ষের আশেপাশে হয়তো কেউ হাঁটাহাঁটি করছে, কিন্তু রফিক উদ্দিনের কাছে যারা এসেছিল যে দুই তিনজন লোক, তারা তো হাজারি তান্ত্রিকের কাছে চলে গিয়েছে অন্য রুমে। তো সে কিন্তু হাঁটাহাঁটি শব্দ শুনতে পাচ্ছিল, যে বিশাল বড় বড় পা ফেলে বিশাল ভারীওয়ালা ওজনওয়ালা মানুষ যদি দৌড়াদৌড়ি করে বা হাঁটাহাঁটি করে বিশাল বড় বড় পা ফেলে যেরকম একটা শব্দ হয় মাটিতে, ওইরকম একটা শব্দ সে শুনতে পাচ্ছিল ওই রুমে বসে থাকা অবস্থায়। তার একা ভয় করছিল, সে একটু পরপর ডাক দিচ্ছিল কাউকে, ওই যে তার সাথে যে দুইজন ছিল তাদের নাম ধরে একটু পরপর ডাক দিচ্ছিল, কিন্তু কোনো সাড়া শব্দ সে শুনতে পাচ্ছিল না। বেশ অনেকক্ষণ কেটে যাবার পর হাজারি তান্ত্রিক রফিক উদ্দিনের কাছে আসে এবং বলে যে তুমি চলে আসো আমার সাথে, আমরা এখন আমাদের ডেরায় চলে যাব ফেরত। রফিক উদ্দিন তখন সে বলছিল যে আমার সাথে যে দুইজন এসেছিল তারা কোথায়। তখন হাজারি তান্ত্রিক বলেন যে তারা আছে, তারা এখানে থাকবে বেশ কয়েকদিন, এখানে থেকে তাদের বিভিন্ন কাজ আছে। এই কথা বলে হাজারি তান্ত্রিক তখন রফিক উদ্দিনকে সাথে নিয়ে তিনি সরাসরি তার ডেরায় চলে যান। ওই রাতটা হাজারি তান্ত্রিক রফিক উদ্দিনকে তাদের ডেরাতে রাখে। পরের দিন সকালবেলা যখন সেই বৌদ্ধ সন্ন্যাসী যখন হাজারি তান্ত্রিকের ডেরায় আসেন, তখন সে হাজারি তান্ত্রিক সেই বৌদ্ধ তান্ত্রিক বৌদ্ধ সন্ন্যাসীর সাথে রাগারাগি করছিলেন এবং বলছিলেন সেই যে রফিক উদ্দিন ছিল সে অন্য রুম থেকে সেই সব কথাগুলো শুনতে পাচ্ছিল। সে বলছিল হাজারি তান্ত্রিক সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলছিল যে তুমি একজন মুসলিম ছেলে ধরে নিয়ে এসেছ, সে মুসলিম ছেলেকে দিয়ে তো আমাদের কোনো কাজ হবে না, সেই মুসলিম ছেলেকে আমরা কোনোভাবেই কাজ করাতে পারবো না, বা এই মুসলিম ছেলেকে দিয়ে আমরা কিছু করতে পারবো না, তাকে ফেরত দিয়ে ওই রকম আরো অর্থাৎ সে তখন দুইজন ব্যক্তির কাজ শেষ করে সম্পন্ন করতে পেরেছিল, তার আরো পাঁচজন ব্যক্তির প্রয়োজন। সে পাঁচজন ব্যক্তির কথা সে হাজারি তান্ত্রিক তখন সেই বৌদ্ধ সন্ন্যাসীকে ভালো করে জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সেখানে কাটানোর পর সেই বৌদ্ধ সন্ন্যাসী রফিক উদ্দিনকে সাথে নিয়ে সে বৌদ্ধ মন্দিরে চলে আসে এবং রফিক উদ্দিনকে বলে যে ঠিক আছে, তোমার শিক্ষার ব্যাপারটা আমি পরে দেখব, তুমি এখন আপাতত তোমার বাড়িতে চলে যাও, সেখানে থেকে আমি তোমাকে পরবর্তীতে যদি তোমাকে ডাকি তাহলে তুমি আসবে, এর আগে তুমি কখনোই বৌদ্ধ মন্দিরে আসবে না। এই কথা বলে সে বৌদ্ধ সন্ন্যাসী রফিকউদ্দিনকে বিদায় করে দেয়। তো রফিকউদ্দিন সে চলে যায় তার বাবার, সে বাবা মার কাছে চলে যায়। তার বাবা মা খুব রাগারাগি করে তার সাথে, কারণ তার বাবা মা আগে থেকেই জানেন যে ছেলে এইভাবে সে বৌদ্ধ মন্দিরে তার যাতায়াত আছে। বৌদ্ধ মন্দিরের সেই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে তার খুব ভালো সম্পর্ক আছে, এটা তার বাবা মা খুব ভালোভাবেই জানত। তো এইভাবে দুই তিন দিন বাইরে রাত কাটানোর পর যখন সে বাড়িতে যায়, তার বাবা মা তার সাথে খুব রাগারাগি করছিল। মুসলিম পরিবার হলেও তারা কিন্তু ওই পাহাড়ি অঞ্চলে আশেপাশেই থাকত, এবং সেই পাহাড়ি অঞ্চলে আশেপাশে বেশ কিছু মুসলিম পরিবার সেখানে বসবাস করে। তো ওই পাড়াতেই রফিকউদ্দিনদের বাড়ি ছিল। তো বেশ কয়েক সপ্তাহ কাটার পর রফিকউদ্দিনের পরিবারে কিছুটা সমস্যা শুরু হয়। তো রফিকউদ্দিনের বাবা, তিনি বাবা এবং মা দুজনেই কিন্তু একটা চা ফ্যাক্টরিতে চাকরি করেন, অর্থাৎ ওই আশেপাশে যে ইয়াটা ছিল, ফ্যাক্টরি আছে বিভিন্ন, ওই ফ্যাক্টরি থেকে একটা ফ্যাক্টরিতে সেখানে তিনি চাকরি করতেন তখন বিভিন্ন ধরনের কাজ। তো তার বাবা মা দুজনেই কিন্তু সকাল সকাল বের হয়ে একদম রাত অর্থাৎ সন্ধ্যা করে তারা বাড়িতে আসত। তাদের ডিউটি ছিল প্রায় 12 ঘন্টার উপরে। তো যে কারণে সকাল সকাল বের হলে বাড়িতে আসতে আসতে সন্ধ্যা 6:30, 7:30, 8:00 এরকমটা প্রায় সময় বেজে যেত। তো বাড়িতে একা রফিকউদ্দিন থাকতো, যেহেতু সে তার বাবা মার একমাত্র সন্তান ছিল। এবারে রফিকউদ্দিন এবং তার ফ্যামিলিতে একটা প্যারানর্মাল সমস্যা শুরু হয়। ওই দিন সন্ধ্যাবেলা তার বাবা মা তখনও কাজ থেকে ফেরেনি। রফিকউদ্দিন একা তার ঘরে বসে আছে। একা সে বসে আছে অনেকক্ষণ যাবত, তার বাবা মার অপেক্ষা করছিল। তো তখন হঠাৎ করে রফিকউদ্দিন যেটা শুনতে পাইছে, তার বাবার গলায় কেউ যেন তাকে ডাকছে। সে প্রথমে ধরেই নে তার যে তার বাবা তাকে ডাকাডাকি করছে। সে ঘর থেকে বের হয়ে সে তার বাবা যেখান যেই দিক থেকে তার বাবার কণ্ঠটা সে শুনতে পাচ্ছিল সেই দিকে সে হাঁটতে থাকে। অর্থাৎ সন্ধ্যার পর তো আশেপাশে পাহাড়ি এলাকা, বড় বড় পাহাড়, গাছপালা, জঙ্গল, এমনিতেই তো রাস্তাঘাট অন্ধকার হয়ে আছে। তো সে তার বাবার কণ্ঠের অনুসরণ করতে করতে সে রাস্তায় নেমে আসে। রাস্তা একদম কাঁচা মাটির রাস্তা ছিল। তো তখন অনেক বৃষ্টি হয়েছিল বিকেলবেলা, তো যে কারণে সেই কাঁচা রাস্তায় মাটির রাস্তায় অনেক কাদা জমে গিয়েছিল। বড় বড় গর্ত থাকার কারণে সেই গর্তগুলোতে অনেক পরিমাণ কাদা থাকত। রফিকউদ্দিন অনেকটা সামনে এগোনোর পর সে যেটা বুঝতে পারে, অর্থাৎ অন্ধকার হলেও তো কিছুটা সামনে মোটামুটি দেখা যাচ্ছিল, সে যেটা দেখতে পায় যে রাস্তার একটা বড় গর্ত আছে, সেই গর্তের মধ্যে অনেকটা কাদা জমে আছে এবং সেই কাদার মধ্যে আটকা পড়ে আছে তার বাবা। এবং তার বাবা একদম তার বাবার মতো দেখতে, একটা সে দেখতে পাচ্ছিল যে তার বাবাই সেই কাদাতে আটকে আছে। তার বাবা তাকে বলছে যে রফিক আমাকে বাঁচা, রফিক আমাকে সেখান থেকে উঠিয়ে আন, সে বারবার বলছিল। রফিকউদ্দিন সে সাহস করে তখন তার বাবার কাছে যায়। সে দেখতে পাচ্ছিল তার বাবা সেখানে কাদার মধ্যে আটকে আছে। সে কাদার সেই মাটির রাস্তার যে গর্তটা ছিল সেই গর্তের কাছে যায়, গিয়ে দেখে যে তার বাবা কাদার মধ্যে আটকে আছে। তখন সে যখন তার হাতটা বাড়ায় তার বাবার দিকে যে আমাকে ধরে তুমি টান দিয়ে উপর দিকে উঠে আসো, তখন রফিকউদ্দিন যেটা দেখে যে তার বাবা বলে যাকে সে এতক্ষণ দেখছিল, যে তার বাবার কণ্ঠটাকে ডাকছিল, সে তার বাবা না। ওই কাদায় দাঁড়ানো যে লোকটা, সেই লোকটা তার রূপ পরিবর্তন করে ফেলে এবং রফিকউদ্দিন যেটা দেখতে পায় সে তার বাবা না, সে একটা বিচ্ছিরি ধরনের একটা লোক, এবং সে বিচ্ছিরি খুবই বিদঘুটে একটা হাসি দিচ্ছিল সেখানে সে কাদার মধ্যে দাঁড়িয়ে। সেই হাসিটা দেওয়ার পর রফিকউদ্দিন যখন তার হাতটা সামনের দিকে বাড়িয়ে তো রেখেছিল, তখন ওই জিনিসটা তার হাতটা ধরে একটা টান দেয়। সেই টান দেওয়ার কারণে রফিকউদ্দিন সে কাদার মধ্যে পড়ে যায়। সে কাদার মধ্যে পড়ে সে হামাগুড়ি দিতে থাকে, সে সাঁতরাতে থাকে, পানিতে যেরকম সাঁতরায় সে ওই কাদার মধ্যে হাত পা ছোড়াছুড়ি করে সাঁতরে সে উপরে উঠে আসার, অর্থাৎ শুকনো মাটিতে উঠে আসার সে চেষ্টা করছিল। কিন্তু সে পারছিল না। সে দেখছিল ওই যে বিচ্ছিরি ধরনের একটা লোক, সে যে বিদঘুটে হাসি দিচ্ছে আর কাদার উপর থেকে সে উঠে শুকনা মাটির উপর সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সে হাসছে। এই জিনিসটা দেখা মাত্রই হঠাৎ করে রফিকউদ্দিনের মাথায় একটা আঘাত লাগে খুবই জোরে, এবং তার মনে হচ্ছিল যে বাঁশ টাইপের কিছু একটা দিয়ে হয়তো তার মাথায় আঘাত করা হয়েছে। তার মাথায় যখন এই আঘাতটা লাগে, রফিকউদ্দিন সে আর সেন্স ধরে রাখতে পারে না, সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। রফিকউদ্দিনের যখন জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় যে তার বাসায় সে তার ঘরের ভিতরে বসে আছে, তার বাবা মা তার পাশে বসে আছে। তার বাবা তাকে জিজ্ঞাসা করছিল যে তুই কাদার মধ্যে কিভাবে পড়ে গিয়েছিলি, সে কাদার মধ্যে পড়ে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি, ওখানে কি হয়েছে তোর? সে রফিকউদ্দিন তখন ভয়ে বারবার বলার চেষ্টা করছিল তার বাবাকে ওই ঘটনা সম্পর্কে, সে কি ফেস করে এসেছে, কিন্তু সে কোনোভাবেই তার মুখ দিয়ে কথা বের করতে পারছিল না। তো বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করার পর সে বলতে সক্ষম হয় এবং সে বলছিল যে আমি এরকম এরকম তোমার কণ্ঠের ডাক আমি শুনেছিলাম, তাই আমি বাইরে বের হয়ে যাই, সেখানে রাস্তায় যাই। তো বৃষ্টি হওয়ার কারণে সে কাদা মাটির রাস্তার বিশাল বড় বড় গর্তে কাদা জমেছিল এবং সেই কাদা আমি দেখতে পাই যে তুমি এভাবে কাদার মধ্যে আটকে আছো। তারপর যখন আমি হাত বাড়াই দেখি যে এটা তুমি না, এটা অন্য একটা লোক, দেখতে খুব বিচ্ছিরি এবং ভয়ঙ্কর টাইপের, সে তার দাঁতগুলো বের করে অনেক ভয়ঙ্করভাবে হাসছিল। তো সে আমাকে টান দিয়ে কাদায় ফেলে দেয়, এরপর সে আমার মাথায় কি দিয়ে যেন একটা বাড়ি দেয়, আমি অজ্ঞান হয়ে যাই। তো রফিকউদ্দিনের বাবা যখন রফিকের কাছ থেকে এই কথাটা শুনে তখন তিনি হতবাক হয়ে যান এবং বলেন যে আমি তোকে না করছিলাম যে তুই বৌদ্ধ মন্দিরে যাস না, তাদের সাথে মিলামেশা করিস না, এখন তোর ক্ষতি, তোর সামনে অনেক বড় বিপদ আমি দেখতেছি। তার বাবা বারবার বলছিল যে তুই কেন গিয়েছিস, তুই কালকে সকালেই আমি তোকে ওই গ্রামের যে লাস্ট মাসে মসজিদ আছে সেই মসজিদের আমি নিয়ে যাব, সেই মসজিদে নিয়ে গিয়ে সেই হুজুরের সাথে আমি কথা বলিয়ে তোর চিকিৎসা আমি করাবো। তো এই কথা বলার পর পরদিন সকালবেলা রফিকের বাবা তার ছেলেকে নিয়ে সেই মসজিদের হুজুরের কাছে যান। সেই হুজুর সব কথা শুনেন এবং রফিকের বাবা বলেন যে সে তো এরকম এরকম পথভ্রষ্ট হয়ে গিয়েছে, সে বৌদ্ধ মন্দিরে চলে যায়, সে মন্দিরে সন্ন্যাসীর সাথে ধর্মগুরুর সাথে সে মেলামেশা করে, তাদের সাথে কথাবার্তা বলে, মিটিং করে। তো এই কথা বলার পর হুজুর বলেন যে দেখেন, নিজের ছেলেকে ছোট থাকতেই কিন্তু সাবধানে বা চোখে চোখে রাখতেন, তাইলে এরকম হতো না। তো সেই হুজুর নাকি তাকে কিছু পানি পড়া এবং কিছু কিছু ওষুধ তাকে দিয়ে দেয় পুটলা করে। সেই পুটলার ওষুধগুলো ছিল পাতার মতো টাইপের কিছু পাতা, তো সেই পাতা বেটে আরেকটা পাতার উপরে প্রলেপ দেওয়া ছিল সেই ওষুধগুলো। তো সেই ওষুধগুলো তাকে নিয়মিত খাওয়ানোর জন্য বলে দে, এবং যে পানি পড়াটা দিয়েছিল সেই পানি পড়াটা নিয়ম করে তিন বেলা খাওয়ানোর কথা বলে দে রফিকের বাবাকে। তো বাড়িতে আসার পরে রফিকের বাবা মানে তার ছেলের যত্ন করতে থাকে, অর্থাৎ তার মাও তো কাজ করতে যায়। তো রফিকের বাবা দুই তিন দিনের ছুটি নেয় ফ্যাক্টরি থেকে ছুটি নেওয়ার পর তার ছেলের সে সেবা যত্ন করতে থাকে। তো রফিকের শরীর অনেকটাই খারাপ ছিল। তো এদিকে একদিন সেই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে যে সে চলাফেরা করত, সেই বৌদ্ধ সন্ন্যাসী হঠাৎ করে তার বাড়িতে উপস্থিত। তো উপস্থিত হওয়ার পর রফিকের বাবা তো দেখেন যে সেই বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন। তো আসার পর রফিকের বাবা তিনি রাগারাগি করছিলেন যে আপনি কেন এসেছেন এখানে, আমার ছেলের ক্ষতি করে সর্বনাশ করে আপনি এখন কেন এসেছেন এখানে। সেই বৌদ্ধ সন্ন্যাসী বলছিলেন যে তোমার ছেলের ভালোর জন্য এখানে এসেছি, তোমার ছেলে অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে, আমি সাবধান করতে এসেছি। তো অনেক রাগারাগি করার পরেও রফিকের বাবা বলেন যে ঠিক আছে, আপনি কথাবার্তা বলে এখন চলে যান। তো ওই বৌদ্ধ সন্ন্যাসী নাকি রফিকউদ্দিনকে বলছিল, তখন বৌদ্ধ সন্ন্যাসী বলছিল রফিককে যে ওই যে হাজারি তান্ত্রিক কাছে তাকে নিয়ে গিয়েছিল, সেই হাজারি তান্ত্রিক নাকি মারা গিয়েছে কয়েকদিন আগে, এবং সে আগুনে পুড়ে দগ্ধ হয়ে সে মারা যায়, খুবই খারাপভাবে তার মৃত্যু হয়, এবং তার মৃত্যু হওয়ার পর তার ডেড বডিটা তার ওখানেই পড়ে থাকে, কেউ আর সেই ডেড বডি সেখান থেকে নেয় না। তো এইভাবে মারা যাওয়ার পর নাকি পরবর্তীতে বেশ কয়েকদিন পর তার কিছু আত্মীয় স্বজন সেখানে এসে তার ডেড বডি নিয়ে যায়, এবং পরবর্তীতে তাদের শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়। এমনিতেই পুড়ে মারা গিয়েছিল, তার শরীর অবস্থা খুবই জঘন্য ছিল। তো এরপরে আবার তাকে তার ধর্মের নিয়ম অনুসারে তার আত্মীয় স্বজনরা তাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে। তো ওই বৌদ্ধ সন্ন্যাসী তখন বলছিল যে হাজারে তান্ত্রিক মারা যাবার কারণে সে একটা যজ্ঞ করতে চাচ্ছিল, সে যজ্ঞটা সে সম্পন্ন করতে পারেনি। সে যজ্ঞটা সম্পন্ন করতে না পারার কারণে সে সম্পন্ন করতে না পেরে সে মারা যায়। তো যে কারণে নাকি ওই বৌদ্ধ সন্ন্যাসীর তার নিজের ক্ষতি হচ্ছে, তার নিজের অনেক মানে সে নিজে অনেক ধরনের সমস্যা ফেস করতেছে, এবং সে সাবধান করার জন্য আসছে রফিককে যে তোমার সাথেও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তুমি একটু সাবধানে থেকো। এই কথা বা এরকম সতর্ক করার জন্য সে বৌদ্ধ সন্ন্যাসী রফিক উদ্দিনের কাছে আসছিল। তো এই কথাগুলো বলে দিয়ে তারপর সে বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। রফিকের বাবা তখন জিজ্ঞাসা করে যে কি ওই বৌদ্ধ সন্ন্যাসী তো কি বলছে। রফিক কথা বাড়ায় না, সে তার বাবাকে এই বিষয়ে কিছুই জানায় না। সে বলে যে তিনি এমনি কথাবার্তা বলতে আসছিলেন। তো রফিক বলছিল যে ঠিক আছে, আমি আর কোনোদিন সেই বৌদ্ধ মন্দিরে যাব না, এই সন্ন্যাসীর সাথেও আমি আর দেখা সাক্ষাৎ করব না, আমি আমার নিজ ধর্মে ফিরে আসতে চাই। পরদিন সকালবেলা তার বাবার যখন ছুটি শেষ হয়ে যায় তখন তার বাবা চলে যায় সেই ফ্যাক্টরিতে কাজে। তার মা তো প্রতিদিনই যেত, তার বাবা মা দুজনেই কিন্তু চলে গিয়েছিল কাজে, যে কারণে রফিক সে একা ছিল তার বাড়িতে। তো রফিকের শরীর তো এমনিতেই ভালো ছিল না, রাতের বেলা ঘুম তার কম হতো, তো যে কারণে সকাল বেলাতে দিনের বেলাতেই সে ঘুমিয়ে যায়। দিনের বেলা ঘুমানোর পর রফিক যেটা স্বপ্নে দেখতে পায়, সে স্বপ্নে দেখে সে ওই মন্দিরের ভেতরে আছে। সে ওই যে মন্দিরের ভেতরে হাজারী তান্ত্রিক তাকে নিয়ে গিয়েছিল এবং তার দুইজন সহচারী যারা ছিল তাদেরকে সহজে ওখানে নিয়ে গিয়েছিল, সেই চিত্রটা, সেই পরিবেশটা, অর্থাৎ সেই মুহূর্তটা তার চোখের সামনে এখন ভেসে আসছে। সে স্বপ্নে দেখছে ওই দুইজন ব্যক্তি সহ আরো অনেকজন ব্যক্তিকে একদম পেছনে হাত বেঁধে মাথায় কালো কাপড় পরিয়ে সেখানে রাখা হয়েছে একটা রুমের ভেতরে। হঠাৎ করেই কয়েকজন লোক ওই রুমে প্রবেশ করে তাদের হাতে ছিল লম্বা দাঁড় মতো কিছু। ওই পাহাড়ি এলাকায় বড় বড় গাছ কাটার জন্য মানুষ রান্দার মতো দা ব্যবহার করে, ওইরকম দা টাইপের ছিল। ওই দা তাদের হাতে ছিল। সেই তো তো যেটা দেখতে পাচ্ছিল রফিক স্বপ্নের মধ্যে, ওই কয়েকজন ব্যক্তিকে একটা কুয়া টাইপের ছিল, ছোট একটা কুয়া, সেই কুয়ার একদম কাছে নিয়ে যাওয়া হয় তাদেরকে, এবং তাদের মাথা সেই কুয়ার অনেকটা ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর এক এক করে প্রত্যেকের মাথা এক কূপ দিয়ে আলাদা করা হয় একদম শরীর থেকে, আর তাদের গলা, সে কাটা গলা থেকে রক্তগুলো চুয়ে চুয়ে পড়তে থাকে ওই কুয়ার ভেতরে। সে এই দৃশ্যটা দেখে এত জোরে একটা চিৎকার দেয়, সে চিৎকারটা দেওয়ার পর তার সাথে সাথে ঘুম ভেঙে যায়, এবং সে দেখে সে তার বিছানায় শুয়ে আছে, কিন্তু এতক্ষণ যে সেটা দেখেছে সেটা ছিল স্বপ্ন। ভয়ঙ্কর সেই স্বপ্নটা, দিনের বেলা সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর সে ঘুম থেকে আটকে ওঠে এবং সে উঠে বসে বিছানা থেকে সে নেমে এক গ্লাস পানি খায়। পানি খেয়ে সে বিছানায় বসে, তো বিছানায় যখন বসে বিছানাটা ছিল একদম কাঠের তৈরি, হ্যাঁ চৌকি টাইপ ছিল সে বিছানাটা, সে চৌকি টাইপের উপরে সে আসন ধরে বসে সে তার স্বপ্নের কথা ভাবছিল। রফিক উদ্দিন যখন তার স্বপ্নের কথা ভাবছিল, হঠাৎ করে রফিক উদ্দিন খেয়াল করে, অর্থাৎ তার অনুভব হচ্ছিল, তার মনে হচ্ছিল যে তার খাটের নিচে কেউ একজন আছে, সেটা একটা মনে হচ্ছিল, বারবার তার ফিল হচ্ছিল যে খাটের নিচে কেউ একজন আছে। সে একটু খাটের পাশে গিয়ে সে মাথাটা নিচু করে সে খাটের নিচের দিকে তাকায়, দেখে না কেউ নেই, কিছু টুকটাক জিনিসপত্র পড়ে আছে। সে আবার উঠে বসে সে আবারও চিন্তা করতে থাকে তার সেই স্বপ্নের কথা নিয়ে, কিন্তু তার তখন আবারও মনে হচ্ছিল যে তার খাটের নিচে কেউ একজন আছে। দ্বিতীয়বারের সময় যখন সে খাটের নিচে উকি দেওয়ার পর রফিক উদ্দিন যেটা দেখতে পায়, অনেকগুলো লোক একদম শুয়ে আছে লম্বালম্বি হয়ে, কিন্তু তাদের একজনেরও গলা নেই। তাদের একজনেরও অর্থাৎ গলা বলতে গলা থেকে মাথাটা একদম খালি, শুধুমাত্র তাদের বডিটা পড়ে আছে কিন্তু তাদের মাথা নেই। এবং তাদের যে গলার কাটা অংশটা মাথা যেখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সে অংশ থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে, এবং সেই রক্তের একটা স্রোত তার খাটের নিচ বেয়ে নিচ থেকে বেয়ে বেয়ে একদম সামনের দিকে এসে মানে পানির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে সে রক্ত। এই জিনিসটা যখন সে দেখে সে এতটাই ভয় পেয়ে যায়, মানে তৎক্ষণাৎ যে সে কোন রিয়েকশন করবে এই জিনিসটাও সে পারছিল না। তো রফিকের যেটা ফিল হচ্ছিল যে তার হাত পা একদম অবশ হয়ে গিয়েছে, এই জিনিসটা দেখার পর সে খাট থেকে নামে, নেমে যে সে বাইরে যাবে সে এইটুকুও পারছিল না। এবং তার যেটা মনে হচ্ছিল একদম ফ্লোর তো ছিল, মেঝে যেটা ছিল এটা তো ছিল মাটির, তো সে তো দেখতে পাচ্ছিল যে খাটের নিচে সেই ডেড বডিগুলো, গলা কাটা ডেড বডিগুলো যে পড়েছিল, সেই ডেড বডিগুলোর গলা থেকে তো চুয়ে চুয়ে রক্ত পরে একদম সামনের জায়গাটুকু ভিজে গিয়েছে। তো সে যখন খাট থেকে নেমে সে দৌড় দিয়ে ঘর থেকে বের হতে যাবে, তখন রফিকউদ্দিন সেই রক্তের মধ্যে পিছলা খেয়ে সে পড়ে যায়, ঠাস করে সে মাটিতে পড়ে। মাটিতে পড়ার পর সে রক্ত তার শরীরে লাগে, সে কিন্তু একদম অনুভব করতে পারছিল সম্পূর্ণ রক্ত তার শরীরে লেগে গিয়েছে, হাতে পায়ে বুকে পেটের মধ্যে সে রক্তগুলো লেগে গিয়েছিল। রফিকউদ্দিন তখন কি করবে, তখন সে বুঝতে পারছিল না, তখন সে মানে ওই পড়ে যাওয়া অবস্থাতে সে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে। সে অনেক চেষ্টা করার পর সে ঘর থেকে বের হতে পারে এবং সে উঠে এত জোরে সে দৌড়ানো শুরু করে, সে রাস্তায় নেমে দৌড়াতে দৌড়াতে সে তার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করে সে ফ্যাক্টরির সামনে এসে যায়। ফ্যাক্টরির সামনে আসার পর সে তার বাবাকে সেই ফ্যাক্টরির সামনেই পায়। তার বাবা ফ্যাক্টরি থেকে সবেমাত্র বের হয়েছে। তার বাবাকে দেখার পর সে তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে যে দেখো দেখো আমার শরীর রক্তে ভরা, আমি খাটের নিচে দেখেছি আমার খাটের নিচে গলা কাটা অবস্থা অনেকগুলো লাশ পড়ে আছে, এই কথা সে বারবার বলছিল। কিন্তু তার বাবা যখন দেখে যে না ছেলে শরীরে কোনো কিছু নেই, একদম নর্মাল একদম স্বাভাবিক, কোনো রক্তের দাগ নেই, কোনো রক্তের ছিটে ফুটা নেই, তখন রফিক সে তার নিজের শরীরে দেখে যে দেখে না যে তার শরীর একদম স্বাভাবিক, কোনো রক্তের দাগ বা রক্ত তার কোনো শরীরে লেগে নেই। কিন্তু সে যখন তার ঘরের মেঝেতে পড়ে গিয়েছিল সে স্পষ্টভাবেই ফিল করেছিল যে সে রক্তের মধ্যে পড়েছে এবং তার হাতে পায়ে, সে তখন দেখেছে তার হাতে পায়ে রক্ত লেগেছিল। কিন্তু দৌড়ে দৌড়ে আসার সময় বা আসার পরে তার বাবার কাছে যখন সে এসেছে তখন সে রক্তের দাগ বা রক্ত তার হাত পায়ে কিন্তু লেগেছিল না, একদম খালি নর্মাল আগের মতোই ছিল। তো এই কথাগুলো রফিকের বাবা তার ছেলের মুখ থেকে শোনার পর তিনি আরো ঘাবড়ে যান এবং তিনি বলেন যে না, তার ছেলের সাথে আসলেই অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে, সেই হুজুরের দেয়া পানি পড়া এবং সেই হুজুরের দেয়া যে কিছু ওষুধ সেগুলো কোনোভাবেই কাজ করছে না। তখন তিনি তার ছেলেকে নিয়ে আসেন, ছেলেকে নিয়ে বাড়িতে আসেন। ছেলে কোনোভাবেই অর্থাৎ রফিক কোনোভাবেই সে ঘরে প্রবেশ করতে চাচ্ছে না, সে বারবার বলছে না আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে এরকম খাটের নিচে এরকম এরকম জিনিস পড়ে আছে আমি যেতে পারবো না। রফিক বাইরে দাঁড়িয়েছিল, রফিকের বাবা ঘরের ভিতরে প্রবেশ করেন, দেখেন যে না একদম ঘর যেভাবে স্বাভাবিক সেভাবেই আছে, খাটের নিচে তাকান না একদম স্বাভাবিক, কিছু মালপত্র টুকটাক জিনিসপত্র রাখা আর কিছু নেই। ছেলেকে তিনি নিয়ে আসেন, রফিককে তিনি ঘরের ভিতরে নিয়ে আসেন। রফিকের এই শারীরিক কন্ডিশন দেখে তিনি বুঝতে পারেন যে রফিকের মাথায় কোনো ধরনের হয়তো সমস্যা হয়েছে। তিনি ঠিক করেন রফিককে ডাক্তার দেখাবেন, অর্থাৎ তাদের গ্রামের যে বাজার আছে সে বাজারে নর্মাল চিকিৎসক পাওয়া যায়, যারা নর্মাল ফার্মেসি চালায় তাদের হয়তো তারা হয়তো তার চিকিৎসা করতে পারবে। তো তখন রফিককে নিয়ে যান সেই চিকিৎসকের কাছে, সময় করে সে চিকিৎসকের কাছে নেওয়ার পর সেই চিকিৎসক যতটুকু বুঝেন তিনি টুকটাক ওষুধপত্র দিয়ে দেন তার শারীরিক কন্ডিশন দেখে, তারপর আস্তে আস্তে সেই ওষুধগুলো সেবন করতে থাকে রফিক। এরই মধ্যে এতদিন তো অর্থাৎ রফিক যেটা ফেস করেছে, রফিক এই জিনিসগুলো ফেস করেছে, কিন্তু হঠাৎ করেই তার বাবা অর্থাৎ রফিকের বাবা এবং মা দুজনেই ফেস করা শুরু করেছে কিছু অস্বাভাবিক ঘটনা। রফিকের মা, তিনি তো রাতের বেলা সে রান্না বান্না করতেন, অর্থাৎ তাদের মেইন যে ঘরটা ছিল সেই মেইন ঘরের অর্থাৎ তাদের দেয়ালগুলো ছিল মাটির, মাটির দেয়াল ছিল, আর উপরের দিকে, উপরের দিকে এক ধরনের পাহাড়ি বড় বড় পাতার গাছ পাওয়া যেত, সেইটা দিয়ে একদম উপরে চাল, চালের মতো চাওয়া ছিল। আর তার যে রান্নাঘরটা ছিল সে রান্নাঘরটা তাদের মেইন ঘরে পাশে ছিল। রফিকের মা একদিন রাতের বেলা তিনি কাজ সেরে এসে, তিনি ফ্যাক্টরি কাজ, যখন সন্ধ্যাবেলা তিনি আসেন বাড়িতে, আসার পর তিনি রান্না বসান তাদের রান্নাঘরে। রান্না যখন তিনি বসান, তিনি রান্না করছিলেন, তো রান্নার যে চুলাটা ছিল মাটির চুলাটা, সে মাটির চুলার একদম বরাবর একটু উপরে, একটু উপরে একটা জানালা ছিল, বড় জানালা। সেই জানালা, যে জানালা খোলা থাকতো সবসময় কারণ ধোঁয়াগুলো যেন এই জানালা দিয়ে বের হতে পারে, এরকম একটা সিস্টেম ছিল। রফিকের মা যখন সেখানে রান্না বান্না করছিলেন, হঠাৎ করে তিনি একটা জিনিস খেয়াল করেন যে তাদের জানালা, তিনি জানালায় যেটা দেখতে পান যে মনে হচ্ছিল যে জানালা দিয়ে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। তো হঠাৎ করে যখন তিনি জানালার দিকে তাকান যে দেখেন না কেউ নেই, তার কাছে মনে হলো যে কেউ একজন তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে যখন জানালার দিকে তাকায় তখন ওই জিনিসটা সেখান থেকে হুট করে গায়েব হয়ে যায়। তিনি আবারও তিনি রান্নায় মনোযোগ দেন, এবার যেটা ফিল করেন, তো এবার যেটা তিনি ফেস করেন যে তার বাসনপত্রগুলো যে রাখা ছিল সেই ঘরের ভিতরে, সেই বাসনপত্রগুলো একে একে ছিটকে পড়ে যেতে থাকে। সেগুলো একটা বাঁশের মতো একটা ফালি টাইপের জিনিস ছিল, সেটার উপরে রাখা ছিল একটু উঁচুতে, সেগুলো ঠাস ঠাস করে নিচে মাটিতে পড়ে যেতে লাগলো। তো হঠাৎ করে তিনি আটকে উঠেন এবং দেখেন পেছনের দিকে তাকিয়ে যে উপরে যে ডেকগুলো রাখা ছিল বাটি, সেগুলো সব নিচে পড়ে গিয়েছে। তো এই জিনিসটা হঠাৎ করে ফিল ফেস করার পর তিনি ভয় পেয়ে যান যে এটা এগুলো কিভাবে পড়লো। তো তিনি তার স্বামীকে তিনি ডাকছিলেন, যে রফিকের বাবাকে ডাকছিলেন যে রফিকের বাবা কোথায় তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো আমার রান্নাঘরে এরকম এরকম ঘটনা ঘটছে। তো তিনি দৌড়ে আসেন রান্নাঘরে, এসে দেখেন যে এরকম আসবাবপত্র নিচে পড়ে আছে। তো তিনি আসবাবপত্রগুলো সাজিয়ে রাখেন পুনরায় এবং বলেন যে তুমি ঠিক আছে রান্না বান্না দ্রুত শেষ করে চলে আসো, এগুলো কেন পড়লো আমি জানি না, তো এমনিতে হয়তো পড়ে গিয়েছে। তো রান্না বান্না শেষ করে তার মা ঘরের ভিতরে চলে আসেন। তো এইভাবে বেশ কয়েকদিন কাটে। আসলে রফিকের বাবারও কোনো কিছু করার ছিল না, তিনি কিছু বুঝতে পারছিলেন না তিনি এই বিষয়ে কি করবেন। সেই ইমাম সাহেবের সাথে তিনি পুনরায় কথাবার্তা বলেন, ইমাম সাহেব বলেন যে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইসব বিষয়ে, এগুলো হয়তো মনের ভুল, তো এই কথা তিনি বলে দেন তাদেরকে। কিন্তু এক সপ্তাহের ভিতরে তাদের সাথে যে একটা ঘটনা ঘটে, এই ঘটনার কারণে তারা আসলে বিশ্বাসই করতে পারছিল না যে তারা কিভাবে বেঁচে ফিরেছে। তাদের মনে হয়েছিল যে তারা সপরিবারে, তার নিজের স্ত্রী রফিক মিয়ার বাবা এবং রফিক তিনজনই মারা যাবে। তারা এমন একটা পরিস্থিতিতে সেদিন পড়েছিল এই এক সপ্তাহের ভিতরে। সেদিন ছিল বন্ধের দিন, তাদের ফ্যাক্টরি বন্ধ, তো যে কারণে ছুটি পাওয়ার কারণে রফিকের বাবা মা দুজনেই বাড়িতে ছিল। রফিকও তো বাড়িতে, তার শরীর ভালো না, সে অসুস্থ, তাকে খাবার দাবার প্রতিনিয়ত নিয়ম করে খাওয়ানো হয় এবং হুজুর যেগুলো দিয়েছিলেন পানি পড়া এবং কিছু ঔষধ সেগুলো প্রতিনিয়ত খাওয়ানো হতো। তো এদিকে রফিকের বাবা তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই যে বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন সেই সন্ন্যাসীর সাথে তিনি সরাসরি গিয়ে কথা বলবেন, যে সন্ন্যাসীর সাথে রফিক সবসময় চলাচল করত, হয়তোবা সেই সন্ন্যাসী হয়তো কোনো সমাধান তাকে দিতে পারবেন। এদিকে ওই দিন ওই বৌদ্ধ সন্ন্যাসী এসে রফিককে যে সাবধান করে দিয়ে গিয়েছিল যে তোমার ক্ষতি হতে পারে, তুমি সাবধানে থেকো, এই কথা কিন্তু রফিকের বাবা জানতেন না। তো হঠাৎ করে রফিক একদিন বলে যে ওই সন্ন্যাসী এসে এরকম এরকম হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন, তো এখন আমি এগুলো এখন আস্তে আস্তে সত্যি হচ্ছে, আমি ফেস করতেছি, তোমরা ফেস করতেছ। ওই দিন যেদিন বন্ধ ছিল, ওই দিন রাতের বেলার কথা, রাতের বেলা তারা রাতের খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত তখন কয়টা তাদের মনে নেই, হঠাৎ করে তার ছেলে অর্থাৎ রফিক তো তাদের সাথেই একসাথে থাকত, হঠাৎ করে রফিক ঘুম থেকে জেগে ওঠে এবং সে বলছিল সে বাইরে যাবে, এবং সে এমন পাগলের মতো মানে প্রলাপ করছিল, সে পাগলের মতো কথাবার্তা বলছিল যে তার জন্য বাইরে কেউ দাঁড়িয়ে আছে, সে বাইরে যাবে, এই কথা সে বারবার বলছিল। তার বাবা তাকে বারবার বোঝানোর পরও সে কোনোভাবে মানছে না। তো রফিক তখন সেখান থেকে আসে, বের হয় তার ঘর থেকে, তার বাবা তাকে আটকে রাখতে পারে না। সে তখন ঘরের দরজাটা খুলে বাইরে বের হয়। বাইরে বের হওয়ার পরে তার মাও ঘুম থেকে তখন উঠে যায়। রফিকের বাবা তখন সাথে সাথে তার ছেলের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে তিনিও বাইরে বের হয়ে যান। রফিকের বাবা যখন তার ছেলের পিছন পিছন বের হওয়ার পর রফিকের বাবা যেটা দেখে যে তাদের বাড়ির পাশেই বিশাল বড় গাছ, একদম বট গাছের মতো, সেই বট গাছ আছে, কিছু আম গাছ আছে, সেই বট গাছের একদম চূড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার আকৃতি এতটাই বিশাল মনে হচ্ছিল যে বট গাছটা যতটুকু লম্বা সেই বট গাছের সমান আরেকটা লম্বা কিছু অবয়ব সেই বট গাছের আগায় দাঁড়িয়ে আছে এবং এবং এক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে, এক ইয়েড অর্থাৎ রফিক উদ্দিনের দিকে তাকিয়ে আছে সেই তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে অবয়বটি। রফিক উদ্দিন তখন ওই বট গাছের নিচে সায় দাঁড়িয়ে আছে এবং সে উপরের দিকে মাথা করে তাকিয়ে আছে সেই অবয়বটার দিকে। সেই দানবীয় রূপ দেখে তার বাবা, রফিকের বাবা এতটাই ভয় পেয়ে যান, তিনি মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন, তিনি তো মুসলিম, তারা মুসলিম, তিনি দোয়া দরুদ পড়ছিলেন মনে মনে। তো সে অবয়ব এমন একটা লাফ দেয় ওই গাছের উপর থেকে, সে তার বাবা যেটা দেখতে পায় সে অবয়বটা এমন একটা লাফ দেয়, সে লাফ দিয়ে সে তাদের যে ঘরটা ছিল সেই ঘরের উপরে দাঁড়িয়ে যায়। তার বাবা সরাসরি দেখতে পাচ্ছিল এবং রফিকের অবস্থাটা এরকম ছিল যে সে একটা হেলুসিনেশনের মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ সে নিজে কি করছে সে বুঝতে পারছে না, মনে হচ্ছিল তার ছেলের কন্ট্রোল অন্য কারো হাতে। ওই অবয়বটা যেদিকে যাচ্ছে, ঠিক সেই দিকেই রফিকও ছুটছে। ওই তাদের ঘরের উপর যখন ওই অবয়বটা সেই বট গাছের উপর থেকে লাফ দিয়ে নামে, তখন তাদের ঘরের একটা ঝাঁকুনি মারে, যে ঝাঁকুনি মারার কারণে তার ঘরের ভেতর থেকে রফিকের মা একটা চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে আসে। রফিকের মা যখন বাইরে বেরিয়ে আসে, রফিকের বাবা তখন দিশেহারা যে এই পরিস্থিতিতে সে এখন কি করবে, এরকম পরিস্থিতিতে সে জীবনে কোনোদিন পড়েনি, এইভাবে চোখের সামনে এরকম অলৌকিক জিনিস দেখে আসলে সে হতভম্ব। সে দেখতে পায় এখানে একটা অবয়ব না, এত বিশাল বড় সাইজের আরো অনেকগুলো অবয়ব সেখানে এসে উপস্থিত এবং তারা এক দৃষ্টে তাকিয়ে আছে তাদের দিকে, তাদের চোখগুলো একদম লাল, টকটক করছে আগুনের গোলার মতো, তারা তাকিয়ে আছে সেদিকে। রফিক উদ্দিন তখন ওই অবয়বগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। রফিকের বাবা কিছুই করার নেই তার, সে বারবার দোয়া দরুদ পড়ছে, জোরে জোরে চিল্লান দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তবে রফিক উদ্দিনের বাবা একটা জিনিস করেন, তিনি জানতেন, তিনি মসজিদে সবসময় যাতায়াতের কারণে ইমাম সাহেবের কাছ থেকে তিনি জানতে পারছিলেন কিছু বিষয় সম্পর্কে, কিছু আয়াত সম্পর্কে তার কিছুটা ধারণা ছিল। সে নামাজ পড়ত, তবে মাঝে মাঝে সে মিস করত, তো যে কারণে তার জানা ছিল কিছু আয়াত হুজুরের কাছ থেকে শিখেছিল, সে আয়াতগুলো সে পাঠ করা শুরু করে, আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে এবং সূরা বাকারার মধ্য থেকে বিশেষ কিছু আয়াত সে পাঠ করা শুরু করে। রফিকের বাবা যখন সেই আয়াতগুলো পাঠ করছিলেন, তখন রফিকের বাবা যেটা দেখতে পান সে অবয়বগুলো তাদের দানবীয় রূপ ছেড়ে ছোট অর্থাৎ সাধারণ মানুষের মতো আকৃতি ধারণ করতে থাকে। তো সাধারণ মানুষের মতো আকৃতি ধারণ করার পর যখন দেখতে পায় যে সে অবয়বগুলো একটা সাধারণ মানুষের মতো রূপ নিয়েছে এবং তারা সাধারণ মানুষের মতো রূপ নেওয়ার পর তারা সেখান থেকে দৌড় দেওয়া শুরু করে, রফিকের বাবা দেখতে পায় যে অবয়ব কয়েকটা এখানে ছিল, দানবীয় রূপ যে তাদের ছিল সে দানবীয় রূপ থেকে তারা ছোট মানুষের আকৃতি ধারণ করে এবং সেখান থেকে একটা দৌড় দিয়ে তারা সেখান থেকে একদম নিমিষের মতো গায়েব হয়ে যায়। সে অবয়বগুলো যখন সেখান থেকে চলে যায়, তখন সে যে রফিক উদ্দিন ছিল, রফিকের সে রফিক তখন সেখানে সেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। রশিকউদ্দিনের বাবা তখন তার ছেলের কাছে যায়, গিয়ে দেখে যে তার ছেলে এভাবে মাটিতে পড়ে আছে। তখন তার মাকে আদেশ দেন পানি আনার জন্য। ঘরের ভিতর থেকে পানি নিয়ে আসে সে সজোরে ঢালতে থাকে পানি তার ছেলের মাথায়। তো বেশ অনেকক্ষণ পানি ঢালার পর রফিকের জ্ঞান ফিরে আসে। রফিকের জ্ঞান ফেরার পর তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা একদম ভালো করে লাগিয়ে দেয় তার বাবা। ওই রাতটা তারা কেউই ঘুমাতে পারেনি, সবাই নির্ঘুম ভাবে তাদের রাতটা কাটিয়ে দেয়। সকালবেলা তারা বের হয় ঘর থেকে। রফিকের বাবা তখন বলে যে না, আর দেরি করা যাবে না, সে সরাসরি ইমাম সাহেবের সাথে যাবে এবং বলবে যে আপনি সমাধান করতে পারলে করেন, না করলে ভালো কোনো হুজুরের ঠিকানা দেন। এবং তিনি তো আগে একবার ঠিক করেছিলেন যে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাবেন। তো তিনি তার ছেলে এবং তার স্ত্রীকে, অর্থাৎ রফিককে এবং তার মাকে ঘরের ভিতরে রেখে তার বাবা, রফিকের বাবা তখন সেই বৌদ্ধ মন্দিরে যান, সেই বৌদ্ধ সন্ন্যাসীর খোঁজে। সেখানে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর সেই বৌদ্ধ সন্ন্যাসীকে তিনি পান। তিনি বলছিলেন যে সন্ন্যাসী, সে ধর্মগুরুকে তিনি বলছিলেন যে দেখেন, এখানে আমাদেরকে বাঁচান, আমাদের ফ্যামিলির সাথে কেন এরকম ঘটছে, আমার ছেলে আপনাদের সাথে কোথায় গিয়েছিল যে কারণে আমার ছেলে এবং আমাদের সবার সাথে এরকম ঘটনা ঘটছে। সে বৌদ্ধ সন্ন্যাসী তখন বলছিল যে দেখেন, এতদিন যা হয়েছে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, চিন্তা করার কোনো বিষয় নেই। তো তিনি তখন সবকিছু খুলে বলেন সেই রফিকের বাবাকে, যে রফিককে শিক্ষা দেওয়ার জন্য বা রফিককে ভালো কিছু শেখানোর জন্য তাকে এরকম এরকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই তান্ত্রিকের, অর্থাৎ যে তান্ত্রিক যজ্ঞ করছিল অমরত্ব লাভ করার আশায়, সে আগুনে দগ্ধ হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। তার যজ্ঞ সম্পন্ন করতে পারেনি, যে কারণে সেই তান্ত্রিকের সাথে বা সেই তান্ত্রিক যে জিন সর্দারের পূজা করছিল, সে পূজাটা সে সম্পন্ন করতে পারছিল না, পারে নাই, সে সম্পন্ন না করে মারা যায়। তো যে কারণে ওই জিন সর্দারের সাথে থাকা যে চেলা জিনগুলো আছে, খারাপ জিনগুলা, ওই জিনগুলো নাকি তাদের প্রত্যেককে, অর্থাৎ ওই বৌদ্ধ সন্ন্যাসী যে ছিল, সে বলছিল যে তার ফ্যামিলিতেও নাকি সে অনেক অ্যাটাক করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এবং রফিককেও সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। বলির কথাটা কিন্তু রফিকের বাবাকে বলা হয়নি। তো ওই বৌদ্ধ সন্ন্যাসী বলেন যে ঠিক আছে, আমি যাব আপনাদের বাড়িতে, গিয়ে আমি রফিকের সাথে দেখা করব। রফিকের বাবা বলেন যে আপনি এখনই চলেন আমার সাথে। তো তখন রফিকের বাবার সাথে ওই সন্ন্যাসী চলে আসেন রফিকের বাড়িতে। তো রফিকের অবস্থা দেখেন যে রফিকের অবস্থা খারাপ, তার শারীরিক অবস্থা ভালো না। তো তখন তিনি বলেন যে তখন তিনি কিছু মন্ত্র পাঠ করা পানি দিয়ে যান এবং কিছু জিনিসপত্র তিনি সেখানে দিয়ে যান এগুলো ব্যবহার করার জন্য। তো সপ্তাহখানেকের মধ্যে সেই জিনিসপত্রগুলো ব্যবহার করার পর আস্তে আস্তে রফিক স্বাভাবিক হয়ে ওঠে এবং তার শারীরিক কন্ডিশন আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে যায়। তো ওই ঘটনার বেশ কয়েক মাসের মধ্যেই রফিক একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো পরবর্তীতে রফিক একদম ঠিকঠাকভাবেই সে ইসলামের পথে ফিরে আসে। সে আগে যে ওই বৌদ্ধ মন্দিরে যেত এবং বৌদ্ধ সন্ন্যাসীর সাথে সে খাতির ছিল এবং সন্ন্যাসীর মাধ্যমে সে বিভিন্ন কিছু শিখত তাদের ধর্মের, এগুলো সে একদম সম্পূর্ণভাবে বাদ দিয়ে মানে ছেড়ে দিয়েছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে মসজিদে আসা যাওয়ার পর আস্তে আস্তে সে ইসলামের দিকে ফিরে আসে। তো ওই যে অঞ্চলটা ছিল বান্দরবানের, সেখানে তাদের মুসলিম যে পাড়াটা ছিল সেখানে বেশিরভাগই মুসলিম মানুষ থাকত ওই সময়। তাদের তো ওই এলাকাতে মুসলিম, তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ওই এলাকাতে থাকত, ওই পাহাড়ি এলাকায়। তো বেশিরভাগ নাকি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন ছিল, যে কারণে সেখানে বৌদ্ধ মন্দিরটা ছিল। তো পরবর্তীতে রফিকউদ্দিন ওই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে কথাবার্তা বলে এই ব্যাপারটা জানতে পারে যে আসলে বলি দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সে এই কথাটা যখন জানতে পারে সেই সন্ন্যাসীর কাছ থেকে, তখন সে ওই সন্ন্যাসীর সাথে পুরোপুরিভাবে সম্পর্কটা নষ্ট করে দেয় এবং বলে যে আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চান, আপনি এইভাবে আমাকে বলি দেওয়ার জন্য আপনি নিয়ে গিয়েছেন। এবং সে আরও জানতে পারে যে এর ওই যে দুইজন ব্যক্তিকে তার সাথে যে ছিল তাদেরকে বলি দিয়ে দেয়া হয়েছিল, এবং হাজারি তান্ত্রিক মোট 7 জন নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছিল বলি দিয়ে, সেই জিন সর্দারের উদ্দেশ্যে, সেই জিন সর্দারকে খুশি করার জন্য। তো তার নিজেকে অর্থাৎ রফিককেও তো ওই বৌদ্ধ সন্ন্যাসী নিয়ে গিয়েছিল বলি দেওয়ার উদ্দেশ্যে, সে হাজারি তান্ত্রিকের ডেরাতে। তো এই কথা জানার পর তো সে সরাসরি সেই সন্ন্যাসীর সাথে সম্পর্ক নষ্ট করে এবং ওই সন্ন্যাসীর সাথে আর কোনোদিন সে সাক্ষাৎ করেনি। পরবর্তীতে সে একদম স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। তো সে এটা জানতে পেরেছিল সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে, ওই যে হাজারি তান্ত্রিক ছিল সে নাকি মানে ওই জিন সর্দারকে খুশি করে, অর্থাৎ বলিদানের মাধ্যমে ওই জিন সর্দারকে খুশি করে নাকি ওই জিন সর্দার তাকে বলেছিল যে তাকে অমরত্ব দান করবে এবং তার যে জীবনকাল সেটা অনেক বাড়িয়ে দেবে, এটা নাকি ওই জিন সর্দার বলেছিল। তো যেই কারণে হাজারি তান্ত্রিক এই সিদ্ধান্তটা নিয়েছিল, কিন্তু সে তার কাজ সম্পন্ন করার আগেই, সে তার যজ্ঞটা সে সব শেষ করার আগেই সে আগুনে পড়ে, কোনো একটা দুর্ঘটনার কারণে সে আগুনে পড়ে মারা যায়। এবং সেই কারণে হয়তো তান্ত্রিকের সাথে যে খারাপ জিনগুলা বা যেই জিন সর্দারের উদ্দেশ্যে সে যজ্ঞটা করেছিল, সেই জিনের লোকেরা অর্থাৎ সেই খারাপ জিনগুলো হয়তো তাদের যারা যারা ইনভলভ ছিল সেই কাজে, তাদের প্রত্যেককে তারা হয়রানি করেছে, তাদের প্রত্যেককে তারা হুমকি দিয়েছে, প্রত্যেককে মারার চেষ্টা করেছে, কিন্তু হয়তো বিশেষ কোনো কারণে মারতে পারেনি। রফিকের ভাগ্য ভালো, রফিক এবং তাদের পরিবারের সদস্যরা বেঁচে গিয়েছিল, তাদের তেমন আর কোনো ক্ষতি হয়নি। তো পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে তারা তখনও এখনো তারা ঘটনা ফেস করে, কিন্তু আস্তে আস্তে তাদের সব ঠিকঠাক হয়ে যায়। তো রফিকউদ্দিন এখন স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল। তো ঘটনাটা যেটা ছিল, মূল ঘটনার যে সাক্ষীটা ছিল সেটা হলো বৌদ্ধ ওই সন্ন্যাসী এবং রফিকের বাবা এবং রফিক নিজে। তো ঘটনাটা ছিল 2011 সালের ঘটনা, এবং সরাসরি ওই ঘটনাটা রফিকউদ্দিনের কাছ থেকে আসে। তো মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে, নিরপরাধ মানুষদেরকে এইভাবে বলি দিয়ে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য এইভাবে একজন মানুষ, এইভাবে একজন তান্ত্রিক কিভাবে একজন নিরপরাধ মানুষকে প্রাণে মেরে ফেলতে পারে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো তো ওই পাহাড়ি এলাকায় এরকম ঘটনা অহরহ ঘটে থাকে বিভিন্ন জায়গায়। তো যে কারণে আর মানুষের কাছে ছড়াছড়ি হয় না ঘটনা এবং মানুষও জানতে পারে না, তো এরকম অনেক ঘটনা তাদের জানা আছে। তো রফিকের কাছ থেকে সরাসরি ঘটনাটা সংগ্রহ করা হয়েছে। তো রফিককে বলা হয়েছে যে সে যদি আর ঘটনা পায়, তার কাছে যদি আর কোনো ঘটনা থাকে বা সে যদি জানে, তাহলে পরবর্তীতে সে এই ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন তারা, অর্থাৎ রফিক যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তার লেখাপড়া যে ওই গ্রামে ওর শহরের কলেজে ছিল, তো লেখাপড়া করার এক পর্যায়ে তার বাবাও অনেকটা টাকা পয়সা রোজগার করার পর তারা ধীরে ধীরে 2019 কি 2020 সালের দিকে তখন তারা চট্টগ্রাম শহরে একদম চলে আসে। ওইখানে যে বাড়িঘর ছিল সে বাড়িঘরগুলো, পাহাড়ি এলাকার বাড়িঘরগুলো বিক্রি করে দিয়ে তারা একদম শহরে চলে আসে। শহরের একটা ভালো কলেজে তখন সে লেখাপড়া করে। কলেজে লেখাপড়া করার পর, তো ওই কলেজে যখন লেখাপড়া করা শেষ করে সে তখন চাকরি করত। তো তো পরবর্তীতে তারা শহরেই বসবাস করা শুরু করে। তো ছোটবেলার সেই ঘটনা রফিকউদ্দিনের এখনো বেশ মনে পড়ে, এবং তাদের সাথে তারা যে বাসাতে থাকে, শহরে যে বাসাতে থাকে, তার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে বর্তমানে, তার মাও অসুস্থ, এবং সে তার মা বাবার একমাত্র সন্তান, সে বর্তমানে বিয়ে করেছে, তার একটা ছেলে সন্তান আছে, সবাইকে নিয়ে শহরেই থাকে, একটা প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করে। তো যে বাসাতে তারা থাকে সেই বাসাতে এখনো নাকি টুকটাক সমস্যা হয়, অর্থাৎ ওই যে প্রধান সমস্যাটা শেষ হয়ে গিয়েছিল সেই সমস্যার পরেও যত বছর তারা সেখানে ছিল ওই বছরগুলোতেও, অর্থাৎ প্রতি মাসে তারা ছোটখাটো বিভিন্ন ধরনের সমস্যা ফেস করত। রাতে ঘুমাতে গেলে বা ঘুমের মধ্যে তারা ভয়ানক স্বপ্ন দেখত প্রত্যেকেই, রফিকউদ্দিন, রফিকউদ্দিনের বাবা, তার মা, এরকম স্বপ্ন দেখত। এখন এবং বর্তমানে এখন যে তারা শহরে থাকছে, চট্টগ্রাম শহরে, যে বাসাতে থাকছে সেই বাসাতেও নাকি কিছু রেশ তারা অনুভব করতে পারে, যে তাদের কিছু অতিপ্রাকৃত ঘটনা তাদের সাথে ঘটে, প্যারানর্মাল বিভিন্ন অলৌকিক ঘটনা তারা এখনো টুকটাক ফেস করে। তো এই ঘটনাটা যে সংগ্রহ করেছে রফিক উদ্দিনের কাছ থেকে, সে আমার এক বন্ধুর বড় ভাই, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া কমপ্লিট করেছে। কমপ্লিট করে সে নাকি বর্তমানে ওই যে কোম্পানিতে রফিক উদ্দিন চাকরি করে সেই কোম্পানিতেই তিনি চাকরি করেন। তো ওনার মাধ্যমে ঘটনাটা সংগ্রহ করে তারপরে আমার বন্ধু, তিনি আমার সেই বন্ধু মাহমুদুল হাসান, সে চট্টগ্রামে থাকে, সে খুব কষ্ট করে সে লিখে পাঠিয়েছে এই ঘটনাটা, সম্পূর্ণ ঘটনাটা সে নিজ হাতে লিখে এসে পাঠিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসানকে, এবং আশা করছি মাহমুদুল হাসান ভাই তিনি আমাদেরকে আরো ঘটনা দিবেন। তো এরকম ঘটনা আশা করি ওনার কাছ থেকে আরো ঘটনা পাব। তো ধন্যবাদ আপনার সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য, অতি কষ্ট করে আপনি ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। তো প্রিয় লিসেনার্স, আপনারাও যদি আপনাদের সংগ্রহ থাকা এরকম কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে আপনারাও লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এই ছিল আজকের ঘটনা, বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে।